This track was downloaded from FusionBD.com.
Yes, Royal Tiger Dream presents Jaha Bolibo Shotto Bolibor 166 tomo porbe apnader shobai ke amontron janacchi ami RJ Kibria shunchen ABC Radio FM 89.2 shurutei amra bonjur er kach theke jene nebo ke royeche ajke Jaha Bolibo Shotto Bolibor monche Royal Tiger Dream presents Jaha Bolibo Shotto Bolibo recharge yourself
ধন্যবাদ কিবরিয়া সত্যের আলোয় আলোকিত হতে আজ আমাদের মঞ্চে হাজির হয়েছেন শফিকুল নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া শফিকুলের বয়স 29 বছর শফিকুল অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন সব সময় শফিকুলের সমস্ত ভালোবাসা তার মা আর বাবার জন্য মায়ের হাতের যে কোনো রান্না শফিকুলের প্রিয় ফুটবল খেলতে এবং ফুটবল খেলা দেখতে ভালোবাসেন খুব নরম মনের অধিকারী শফিকুল কি ভুল বা অপরাধ করেছেন তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ আমরা জানলাম শফিকুল রয়েছে আজকে আমাদের সঙ্গে প্রিয় শ্রোতা আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম অনুষ্ঠানের শুরুতে আমরা একটু আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর স্বনামধন্য ডক্টর তাজুল ইসলাম তার সঙ্গে কথা বলছি ডক্টর তাজুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক ধন্যবাদ বরাবরের মতোই আপনি আপনার মতামত প্রদান করবেন আজকে শফিকুলের জীবনের অপ্রিয় সত্য শোনার পরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে আশ্বস্ত করছি আজকে এসএমএস পোলের প্রয়োজন হতে পারে সুতরাং প্রস্তুত থাকবেন যদি গেস্টকে দেখতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে একটু পরে ফেসবুকের ঠিকানা জানিয়ে দেবো তবে সবার আগে শফিকুল আপনাকে আমি প্রশ্নটি করতে চাই কোন টানে কোন কারণে আপনার বিবেক বোধ জেগেছে যে কারণে আজকে আপনি লাখো জনতার মুখোমুখি হচ্ছেন
কারণ হচ্ছে আমি আসছি এখানে গল্প শুনি এই গল্প থেকে হন বুঝি দেয় এখানে গেলে হয়তো আমার আমার যতটুকু কষ্ট আছে আমার ভিতরে এই কষ্টটা যদি আমি এফএম রেডিওতে এসে আমি কথাগুলো বলতে পারি তাহলে আমার মনটা খুব হালকা হয়
এই এটা আপনার নিজের ভিতর থেকে
নিজের ভিতর থেকে কারণ আমার যে একটা কষ্ট এই কষ্ট এখন আমার নিজের বিবেকে বলতেছে যে আমি এখানে যদি পারি তাহলে আমাদের গ্রামের মানুষ আমাকে ঘৃণা করে অনেকে ঘৃণা করে সমাজের লোকজন অনেক আত্মীয় স্বজন আমাকে নিয়ে টিটকারি করে মস্কারি করে এই জন্য আমি গল্পটা বলতে চাচ্ছিলাম যেন তারা শুনুক যে আমি আসলে সত্যি কি আমি ভুল করছি নাকি তারা ভুল করছে
অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা আমরা দেখলাম যে আজকে এখানে যিনি কনফেস করতে এসেছেন শফিকুল তার বিবেকটা আসলে কে জাগিয়েছে এবং নাকি তিনি পরিস্থিতির শিকার আসলে ভুল কার অপরাধ কার সেটা এখনো প্রশ্নবোধক একটা চিহ্ন আমরা সেই চিহ্নের জায়গা থেকে সামনের দিকে এগোতে চাই সমাধানের জন্য আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসির রেডিও এফএম 89.2 তে আজকে এখানে কনফেস করছে শফিকুল প্রিয় শ্রোতা আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূল পর্ব ওকে আমরা শুরু করতে চাই আপনি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে
আমি ছোটবেলা থেকে বলতে আমার যখন 6 বছর তখন আমি ভালো বুঝি আমাদের সংসারের ভিতরে অনেক অভাব ছিল আমরা 4 ভাই 3 বোন আমি সংসারের সবচেয়ে বড় আমাদের সংসারটা খুব অভাবী সংসার ছিল
বাবা কি করতেন
বাবা দিনমজুরদের কাজ করতেন কৃষি কাম করতেন
আচ্ছা
ছোটবেলা থেকে তা আমাদের এতটি ভাই বোন হওয়ার কারণে খুব অভাব ছিল আমি যখন স্কুল থেকে আসতাম এসে আমি ঘরে অনেক সময় ভাত পেতাম না ভাত খেতে পারতাম না এত অভাব ছিল আমরা তখন গম করতো গ্রাম অঞ্চলে ওই গম দিয়ে আটা করতো ওই আটা দিয়ে আটা আর এই লাউয়ের তরকারি পাকাইতো ওইগুলা খেয়ে আমাদের জীবনযাপন চলতো মাঝে মাঝে আমরা ওই যে চাল খেতাম চালের গুঁড়া যেটা বের হয় ওইটা ভাত পেকে অনেক সময় খেতাম ছোটবেলা থেকে আমরা এইভাবে আমরা ভাই বোন খেতাম তা আমি স্কুলে যেতাম অনেক সময় মাথা ঘুরা করে যেতাম ওইখান থেকে খুব অভাবে সংসার ছিল যখন আমি একটু বুঝলাম যে আমার তো কিছু ইনকাম করার দরকার আমাকে পড়ালেখা করতে পারতেছে না ঠিক মতো খেতে পারতেছে না ভাই বোন নিয়ে খুব কষ্টে আছি
কোন ক্লাসে থাকা অবস্থা এটা
আপনি কি তখন পড়েন, পড়াশোনা করেন যখন আপনি উপলব্ধির মধ্যে আছেন?
হ্যাঁ, আমি তখন পড়াশোনা করে বলতে আমাকে যখন যখন আমি বুঝি তখন আমি নিজের ইচ্ছা আমি গেছি ক্লাসে।
আচ্ছা, এর আপনি কেউ নিয়েও যায়নি?
না, কেউ নিয়েও যায় না, আব্বামু বলে না যে স্কুলে যা, অভাবের সংসার তো।
জি,
এই জন্য সেখানে যাইনি।
ঠিক আছে, বলুন। তারপর
তারপর এখান থেকে আমার নিজের বিবেকে বলল যে আমাদের এত সংসার অভাব, আমি কি করতে পারি এখন। পরে আমি ছোটবেলা থেকেই আমি চলে আসলাম 98 আমি ঢাকা চলে আসছি। একটু বোঝার পরে আমি ঢাকা চলে আসছি।
বয়স কত তখন আপনার?
তখন আমার বয়স হবে 8 বছর হবে।
কিন্তু আপনি 8-9 বছর বয়সে আপনি ঢাকায় চলে আসবেন এবং অভাবের ব্যাপারটা আপনি বুঝে যাবেন যে ঢাকায় গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়, এগুলো আপনার মাথার মধ্যে আসলো কিভাবে?
এরকম আসলো যে অভাবের সংসার তো খেতে পারি না, আব্বাও খুব কষ্টে থাকে, দিনমজুর করতে পারে না, টাকা পায় না, আমরা খুব কষ্টে ফ্যামিলি। পাশের গ্রামে আমার এক আত্মীয় লাগে, উনি আমাকে বললেন যে তুমি ঢাকা যাও, আমার আব্বু বললেন তুমি ঢাকা যাও, ঢাকা গেলে হয়তো তোমার আব্বার তোমার সংসারটাও কিছু টাকা ইনকাম হলে ওই টাকা দিয়ে তোমার সংসারটা চলতে পারে, তোমার ভাই বোন নিয়ে কষ্ট করবে না। এরকম আমার আব্বা আম্মাও বললেন যে নিবে, উনি আমাকে বললেন যে আমি আমার শ্বশুর বাড়ি আছে ওইখানে তোমাকে বাসা বাড়িতে কাজে লাগাই দিই।
মানে এটা হচ্ছে এরকম যে আপনার ঢাকা যাওয়ার একটা ইচ্ছা ছিল কিন্তু আপনি ছোট ছিলেন আর ওনাদের একটা কাজের লোকের দরকার ছিল, সে কারণে আপনাদেরকে অফারটা দিয়েছে, ব্যাপারটা হচ্ছে এটা।
জি জি। তারপর আমার শ্বশুর বাড়িতে আমাকে আন্যায় কাজে লাগাই দিলেন, এখানে আমি কাজ কাম করতেছি, তারপর আমি টাকা পাচ্ছি, টাকা পেয়ে আমি বাড়িতে দিচ্ছি, বাড়িতে টাকা পয়সা পেয়ে আব্বা মা অনেক খুশি, আমার সংসারটা মোটামুটি আমার ভাই বোনের সবাই মোটামুটি চলতে পারে। তা আমাদের বাড়িতে আমরা ছনের ঘর ছিল।
আচ্ছা,
আমরা ছনের ঘর ছিল, টিন কিন্তু টিন টুন ছিল না, মাটির বেড়া ছিল। পরে আস্তে আস্তে আমরা বাড়িতে টিনের ঘর করি, অবস্থান খুব মোটামুটি ভালো। তো এখানে চাকরি করার পরে কাজকাম করতে করতে পরে এখান থেকে টাকা অনেক কিছু পেয়ে বাড়িতে যখন অনেক খুশি হয়েছে, পরে আমি বললাম আমার তো একটা ভবিষ্যৎ দরকার, আমি তো বাসা বাড়িতে কাজকাম করে আমার ভবিষ্যৎ হচ্ছে না, আমার একটা ভবিষ্যৎ হওয়া দরকার। তখন আমি এখান থেকে ভালো পরামর্শ করলাম যে আমার তো একটা ভবিষ্যৎ করা দরকার, আমার এই কাজকাম আমার চলবে না। তো তারা বলল যে মালিকে বলল এসব তো আমরা কিছু করতে পারবো না, তুমি দেশের বাড়িতে যাও।
যেখানে কাজ করতেন?
যেখানে কাজ করতাম। পরে দেশে গেছি, দেশে থেকে পরে আরেকজনকে আমি ধরলাম আমাদের পাশের গ্রামের, যে আমার তো একটা ভালো একটা কাজ করার দরকার, আমার তখন সময় হইতেছে, আমি এখন ভালো বুঝি, একটা ভালো একটা কাজ করার দরকার, যে একটা কাজকর্ম শিখলে যেন ভবিষ্যতে আমি দাঁড়াইতে পারি। পরে উনি আমার চাচা লাগে, ওই চাচাকে বললাম, পরে উনি ওই চাচা আমাকে আনলেন এখানে ছুত্রাপুর। এখানে আনলে আমাকে একটা শপিং ব্যাগে কাজ ঢোকাই দিলেন। তারপর শপিং ব্যাগ দিয়ে এখানে আমার কিছুদিন কাজ কাম করার পরে এখানে ভালো লাগে না, পরে এখান থেকে আমার নিজের বিবেক দিয়ে যে এখানে আমার অনেক কষ্ট হচ্ছে, পরে এখান থেকে আমি চলে আসছিলাম পাতলা কানলেন সদরঘাট এলাকা বাংলা বাজার, ওইখানে আসলাম। ওইখানে আসার পরে মালিকের নাম আসছিল ম্যানিস, উনি আমাকে কাজকাম শিখাইছেন। পরে এখানে কাজকাম শেখানোর পর কাজকাম করেছি, বাড়িতে টাকা পাঠাচ্ছি, ইনশাল্লাহ মোটামুটি ভালো, আমার ভালো বেতন পরে। পরে এখান থেকে পরে আমি গেলাম নয়াবাজার জিন্দাবাহার, এখানে কাজকাম করলাম, বেতন পাই আমি 3,500 টাকা মতো, খেয়ে দিয়ে আমার ইনশাল্লাহ 3,500 টাকা থাকে, আমাকে খাওয়া দাওয়া 3,500 টাকা বেতন দিত। তখন যখন আমার একটু বয়স বুঝলো, আমি ভালো বুঝলাম, বুঝানোর পর আব্বু আম্মু পরামর্শ করলো যে আমাকে বিবাহ করাবেন।
আচ্ছা,
আমার মা অসুস্থ, ডায়াবেটিস রোগী, তারপর আমার প্যারালিসটা ছিল আমার মায়ের, প্রেশারের রোগী ছিল, হার্টের রোগী ছিল। তো এখান থেকে আব্বু আম্মু পরামর্শ করলেন যে আমি ছেলেকে বিবাহ করালেই তাহলে হয়তো আমার বউ আসলে ইনশাল্লাহ এখানে চলতে পারবো।
আপনার মার প্যারালাইসিসের কারণে তারা প্ল্যান করলো যে আপনি যেহেতু পরিবারের বড় সন্তান, আপনাকে বিয়ে দিয়ে দিলে সংসারটা বউ এসে হাল ধরবে, তাই তো?
জি জি।
আপনার তখন বয়স কত?
তো বয়স,
বিয়ের বয়স হয়েছে আপনার তখন?
বিয়ের বয়স হয়েছে প্রায় 19 হবে, 19 বছর
বয়স
এরকম হবে।
আচ্ছা, ঠিক আছে,
20 বছর হবে।
আচ্ছা, তো তারপর?
তারপর আব্বু আম্মু পরামর্শ করলেন আমাকে বিবাহ করাবেন, বউ দেখলেন। বউ দেখার পরে আমাকে বললেন একটা বউ দেখছিলাম তুমি কি বলো। পরে আমিও দেখলাম যে আমার আব্বু, আমার মাকে আমি অনেক ভালোবাসি।
আচ্ছা,
আমার মাকে অনেক সম্মান করি, আমাদের এলাকায় মমরিবার সবাই জানে যে আমি আমার মাকে অনেক সম্মান করি। আমার আম্মুকে বললাম যে ঠিক আছে মা, তুমি যেমন বলছো প্রয়োজন আছে, ঠিক আছে আমি বিয়েতে রাজি আছি। তখন আমাকে গ্রামের বাড়িতে গেলাম ঢাকা থেকে, তখন আমি থাকি আরং এর চাকরি করি এখানে মধ্যপাড্ডা, মালিকের নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল মে। তো বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আব্বু আম্মু আমাকে নিয়ে, আমার এক দাদা ছিল উনি মারা গেছেন, উনি আমাকে বউ দেখাইলেন। যখন দেখাইলেন বউ দিকে তো আমি 100% পছন্দ করেছি।
পছন্দ হলো কেন?
পছন্দ হয়েছে আমার, মানে ছোটবেলা থেকেই মানে নিজের উপরে আছিল যে আমি একটা ভালো একটা বউ পাবো, ভালো একটা সুন্দরী বউ পাবো, বউ পাইলে আমার বাড়িতে সম্মানে থাকবে।
রাইট, তো আপনার বউ দেখার পরে আপনার মনে হচ্ছে যে আপনি যেরকম প্রত্যাশা করেছিলেন সেরকমই পেয়েছি?
জি জি, আমি এরকম পেয়েছি। এরকম দেখালেন, পরে দেখানোর পরে আমার দাদা কথা বললেন তাদের সাথে। কথা বলার পরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে আব্বা মুখে বললাম যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, এখানে বিবাহ করাতে পারো।
আচ্ছা,
পরে তিন তারিখ পড়ার পরে আমি
যেখানে বিয়ে করতে যাচ্ছেন সেখানকার আর্থিক অবস্থা কেমন ছিল আপনার শ্বশুরের, হবু শ্বশুরের?
শ্বশুরের অবস্থা ছিল মোটামুটি আমাদের চেয়ে একটু একটু ডাউনে ছিল, আমরা তখন একটু ইনশাআল্লাহ
মানে আপনাদের অবস্থা তখন একটু মোটামুটি ভালো?
ইনশাআল্লাহ আমাদের অবস্থান মোটামুটি ভালো।
আচ্ছা,
আমি ঢাকা আসার পরে কর্মস্থান করার পরে আমার ইনশাআল্লাহ মোটামুটি,
আপনাদের যে অবস্থা ওনাদের একটু খারাপ ছিল মানে ওনারাও কৃষি কাজ করতো?
জি জি।
ওকে, বলুন। তারপর
তারপর আমি আবার ঢাকা থেকে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মু বলছে তোমার এই অবস্থা, পরে আমার যা কিছু লাগে ঢাকা থেকে, আমার বিয়ের শাড়ি যা কিছু লাগে গহনা সবকিছু ইনশাআল্লাহ মোটামুটি ঢাকা থেকে নিয়ে গেছি, আমার বউ আমার পছন্দ হয়েছে এই জন্যই আমি ঢাকা থেকে নিয়েছি। ঢাকা থেকে নিয়ে আব্বা আম্মুকে দেখালাম, আব্বা আম্মু অনেক পছন্দ করেছে, আমার মা অনেক খুশি হয়েছে, মানে আমার মা এত খুশি হয়েছে। এই খুশির বাদে দেখলাম যে আমার মার যে ফেরালিস্টার রোগ ছিল, ডায়াবেটিস রোগী ছিল, প্রেশারের রোগী ছিল, হার্টের রোগী ছিল, এই রোগের থেকে আমার মা দেখি মোটামুটি একটু মানে আমাকে বিবাহ করাবেন, এটার কারণে আমার মা অনেক খুশি। এই খুশিতে মায়ের রোগ বোঝা যায় না এমন অবস্থা।
আচ্ছা,
হ্যাঁ আমার মা অনেক হ্যাপি। তারপর আমি আর মনে তাকে কষ্ট দিই নাই, কিন্তু কথায় বার্তায় ওনার কথা মতো আমি বিয়ে করেছি। আমি যখন মাইকু দিয়ে বসে যে তাদের বাড়িতে গেলাম, তারা গেট টেট সাজাইছে, অনেক কিছু করছে, আমার মনে অনেক আনন্দ, অনেক খুশি যে আমি একটা মনের মতো বউ পেয়েছি। তারপর তারা আমাকে এক জায়গা বসালেন রুমের ভিতরে, বসায় অনেকে আসছে, মজা করতেছে, আনন্দ করতেছে, খাওয়া দাওয়া করাইছেন। এই ভিতরে অনেক ঝগড়া হয়ে গেছিল বিয়েটা নিয়ে, কাবিনের বিষয় নিয়ে অনেক ঝগড়া হয়েছিল। তা কাবিন তারা বলছিল 2,00,000 টাকা দেওয়ার জন্য।
আচ্ছা,
এটা আপনার ঘটনাটা 2006 সালে।
ওকে,
কাবিনের বিষয় নিয়ে তারা দ্বন্দ্ব করলেন, আমার অনেক লোকজন আত্মীয় স্বজন রাগ করে চলে গেছিল, খাওয়া দাওয়া করা নেই, আমার শ্বশুর সাথে ঝগড়া করে। তারপর আমরা কাবিন হিসেবে দেওয়া হয়েছিল টোটাল 65,000 টাকা কাবিন দেওয়া হয়েছিল।
মানে ওনারা 2,00,000 টাকা চেয়েছিলেন, আপনারা 65,000 টাকা
কাবিন দিয়েছে।
আচ্ছা,
65,000 কাবিন দেওয়ার পরে ইনশাল্লাহ এখানে পরে বিবাহ হলেন। হওয়ার পরে আমি অনেক হাসে যখন আমি মাইকুতে বউ নিয়ে উঠলাম, তো অনেক আনন্দ হয়েছে, আমি বউয়ের সাথে উঠেছি, আমার অনেক ভালো লাগেছে যে আমি বউয়ের সাথে যাব। বাড়িতে নিয়েছি, সবাই আনন্দ করে বউ গ্রহণ করছে, সমাজের লোকজন আশ্চর্য হয়ে গেছে যে এরকম বউ সফিক কোথায় থেকে পেল, চাঁদের মতো বউ। নাম তার ছিল নুরজাহান আক্তার নুপুর, উনি আমাদের গ্রামের মানুষ, অনেকে বউ দেখতে আসলেন, সবাই আশ্চর্য হয়ে গেছে সফিক এই বউ কোথায় থেকে পেল, এত সুন্দর এই গ্রামের ভিতরে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রয়্যাল বাড়ি, এতক্ষণ এখানে রয়্যাল বাড়ি, ওই রয়্যাল বাড়িতে সবাই যারা মুরব্বীরা আমার বন্ধু বান্ধব সবাই আসলে দেখলেন যে এরকম বউ কোথায় থেকে পেল, এত সুন্দর। তারপর এলাকা পাশে সমাজের লোকজন তার নাম দিছিল, সমাজের লোকজন মজা করতো আনন্দ করতো, তার নাম দিছিল পূর্ণিমা চাঁদ, কারণ এই গ্রামের ভিতরে এরকম বউ নাই আমাদের এরকম গ্রামের ভিতরে। ওই ফার্স্টে ছিল উঁচা লম্বা স্বাস্থ্য বডি দেখতে সব দিক দিয়ে স্মার্টা ছিল হেভি।
জি,
তা আমিও এই যেদিন নিয়েছি এই দিন তো আর বাসর করে দেয় না, তো পরের দিন বাসর করে দেয় গ্রামের নামটা যেটা, যেদিন বিবাহ আসার পরে এই দিন তো মেহমান তাকে আত্মীয় স্বজন আসা খাওয়া দাওয়া চলে, তখন এই রাত্রে বাসর করে দেওয়া হয় না বউকে, এই দিন রাখে। তারপর পরের দিন আমাকে বাসর করে দেওয়ার জন্য বললেন, পরে আমি বাজার থেকে ফুল টুল কিনে বাসর করে আমি গেলাম। রাত 12টা বাজে বাসর করে দেওয়ার পরে দুইটা রাকাত নামাজ পড়েছি, ইসলাম শরীফ ভাবে যেভাবে করার দরকার সেভাবে করেছি। করার পরে উনি আমাকে বললেন আপনার সাথে আলাপ আছে। আমি বলছি কেন আলাপ, কারণ আপনার সাথে আলাপ আছে এতটুকুই যে আপনার সাথে আমার কিছু আলাপ আছে, আমার কিছু কথা আছে। আমি বলছি ঠিক আছে, কথা থাকলে বলো, সমস্যা নেই, আমি তো তোমার স্বামী, তুমি তোমাকে আমার পছন্দ হয়েছে, উনি সমস্যা নেই আমার কাছে বলতে পারো। তো উনি বললেন একটা ঘটনা বললেন, তোমার যখন বিবাহ করলেন তুমি যখন দেখতে গেছিলেন তার 5 দিন আগে মেয়েটা বয়স খুব কম আসিল, 14 বছর এরকম হবে, 13-14 বছর হবে এরকম। তারপর আমার ক্লাসম্যান হঠাৎ আমি ক্লাসের ভিতরে ক্লাস করতেছি, স্যারও আসছে, স্যারে বসা, একটা ছেলে আনোয়ার নাম, তার চাচা লাগে আমার আনোয়ার নাম, তো ওনাকে হঠাৎ আমাকে বলে যে নুপুর আমি তোমাকে বিবাহ করবো। পরে নুপুর উত্তর দিল তুমি আমার চাচা লাগো, মানে স্যারের সামনে, চাচা ক্লাসের যারা আছে সবাই সামনে, তুমি আমার চাচা লাগো দুটি মানুষের সামনে, তারপর স্যারের সামনে কিভাবে তুমি আমাকে বিবাহের প্রস্তাবটা দিলা, তোমার তো বিবাহের প্রস্তাবটা দেওয়াটা ঠিক হয়েছে না, তারপর প্লাস তুমি আমার 1 বিঘা শর্ট, 1 বিঘা বলতে 1 বিঘা শর্ট, আর মেয়ে 1 বিঘা লম্বা, একই ক্লাসে পড়তো, সে ক্লাস 7 পড়তো, তো চাচা লাগে সম্পর্কে। তো উনি বলল যে 1 বিঘা শর্ট আমি তোমাকে কিভাবে বিবাহ করি, তারপর চাচা লাগবো সম্পর্কে পারাপুষে, পরে 1 বিঘা শর্ট আমি তোমাকে বিবাহ করি কিভাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করব কথা দিলাম, যেদিন এক বিঘা লম্বা হতে পারবা সেদিন আমি তোমাকে বিবাহ করব। মানে তার সমান সমান হলে সে কথা দিছে আমি তাকে বিবাহ করব। কিন্তু প্রেম ভালোবাসা কিনু কিছু নেই। হঠাৎ ক্লাসের ভিতরে এই ধরনের প্রস্তাব দিয়েছে মাস্টারের সামনে, স্যারের সামনে দিয়েছে। ওইখানে নুপুর কি করছে, পায়ের স্যান্ডেল নিয়ে ক্লাসের ভিতরে স্যারের সামনে পাঁচটা জুতা দিয়ে গালে বাদে মারিয়ে দিছে। মেরে দিলার পরে সবাই আশ্চর্য হয়ে গেছে, স্যারে আশ্চর্য হয়েছে যে এই ধরনের আচরণ এই ক্লাসের ভিতরে। তারপর স্যারে আর কিছু কইছে না, ক্লাস এখান থেকে বিদায় দিয়ে দিয়েছিলেন। তারপর এলাকা ক্লাসের ভিতরে মেয়েরা যার যারা ছেলেরা ছিলেন তারা বলছে এই ধরনের প্রস্তাব কিভাবে দিতে পারে।
আপনাকে বলছিল আপনার স্ত্রী, তারপর কি হলো?
তারপর হঠাৎ করে গ্রামের লোকজনে, সমাজের লোকজনে, তার নাম আনোয়ার ছিল, তা আনোয়ার থেকে তার নাম হয়ে গেছে এহাত এক বিজ্ঞা। আমার মূল সর্বনাশের লোক হয়েছে এহাত এক বিজ্ঞা। ওর নাম দিছিল ওই যে ক্লাসরুমের লোকজন ছিল, ছাত্ররা ছিল, তার ক্লাসরুমের স্যারেরা ছিল, তারা বললেন যে এই গ্রামের ভিতরে প্রচার করছেন যে ও প্রস্তাব দিছিল পাঁচটা জুতার স্যান্ডেল ভারী খাইছে। এই স্যান্ডেল ভারী করার পরে এই গ্রামের ভিতরে প্রচার করছে তার নাম হয়েছে এহাত এক বিজ্ঞা। তখন সমাজের লোকজন সবাই তাকে চেতাইত।
এই ঘটনার পর থেকে
সবাইকে বললো যে এহাত এক বিজ্ঞা কিরে জুতার বাড়ি কাজ স্যান্ডেল।
এই ঘটনাগুলো আপনার বউ আপনাকে
বাসর করে বলতেছে, আমাকে
বসিয়ে রেখে
বাসর করে বলতেছে। সে বয়স কম ছিল এই জন্য মানে সরল মনে কইতাছে যেন আমি পরবর্তীতে, কারণ গ্রামের ভিতরে গেলে তাদের সবাই তো আমাকে বলবে, তার বন্ধু বান্ধব বলবে, এই জন্য সরল মনে আমাকে বলতেছে যে এইগুলা ঘটনা হয়েছে, তার সাথে আমার প্রেম ভালোবাসা
কিছু
ছিল না, এই ধরনের প্রস্তাব আমাকে। এই জন্য আমি তোমাকে সরল মনে আমি এই প্রথম রাত্রি বলতেছি যেন তুমি আমাকে মাইন্ড না করো।
আচ্ছা,
এই ধরনের কথাবার্তা সে উনি বলতে। তারপর গ্রামের মানুষে সবাই এই ধরনের কথাবার্তা কইয়া তার জন চেতা, তাদের এলাকার বন্ধু বান্ধব আছে তাদেরকে অনেক চেতাইত। তার মনে অনেক হিট জিত, এই মেয়েটার একটা সামান্য একটা মেয়ের কারণে আমি ক্লাসের ভিতরে এত বড় একটা অপমান, যে আমাকে জুতার বাড়ি দেওয়া হয়েছে, তারপর নাম আমার পাল্টাইছে সমাজের লোকজন এখান আনোয়ার থেকে এহাত এক বিজ্ঞা। এখানে আমার সবাই এই ধরনের কথাবার্তা বললো। তারপর আমার বউ আমাকে সরল মনে সুন্দর ভাবে বললো রাত তিনটা বেজে গেছে। তারপর এই দিন আমরা গল্প করি সারা রাত কেটে দিয়েছি, আমরা বাসরঘর করিনি, আমি বাসরঘর করেছি পরের
দিকে।
আমার মনের যা ইচ্ছা ছিল ইনশাল্লাহ আমার বাসরঘরের সমস্ত যেটা আমার মনে আশা ছিল সেটাই পূর্ণ হয়েছিল।
জি, সেটা আপনার ফেস দেখে, খুশি খুশি ফেস দেখে
অনেক হ্যাপি, অনেক হ্যাপি, অনেক হ্যাপি, অনেক খুশি। তারপর গ্রামের ভিতরে বউ দেখতে আসে, এই পূর্ণিমা চাঁদ আসছে বলে আমাদের এলাকার ভিতরে শফিক বিয়ে করেছে, যে পূর্ণিমা চাঁদ তো অনেকে তো দরকার, একটু বউটাকে একটু দেখার দরকার। তো উনি ছোটবেলা থেকে খেলাধুলা পছন্দ করতো বেশি, আমার স্ত্রী। তো উনি কি করতো, আমাদের এই সময় আম গাছ হতো, আম গাছ, তারপর কাঁঠাল গাছ আমাদের বাড়ির পেছনে হতো। এখানে কি করতেন, যখন বউ দেখতে আসতেন তারা কি, আমার বউ কি করতেন, গাছে উঠে যেতেন, কাঁঠাল গাছে উঠে যেতেন, কাঁঠাল গাছে উঠে ওই কাঁঠাল খেতেন। পরে আমাদের গ্রামের ভিতর থেকে লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে, আত্মীয় স্বজন বউ দেখতে আসে যে পূর্ণিমা চাঁদ বিদায় আনছে, দেখে আসি তো
পূর্ণিমা চাঁদ কাঁঠাল গাছে ঝুলছে।
হ্যাঁ, পরে আসছে বউ কই, বউ কই, আমি পাশে পশা, বউ কোথায়, বউ কোথায় আছে, কয় যে এই যে এখানে বউ তো এখানে ছিল। পরে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে সফিক বউ কই, আমি তো এখানে দেখেছিলাম, কই গেছে, ওরা সবাই খুঁজলাম, খুঁজে দেখি গাছের উপরে। যারা বউ দেখতে আসে তাদেরকে কাঁঠাল কা আর বিচি দিয়ে শিক্ষা দেয়, এই আমি এখানে, বউ দেখতে আসো আমি এখানে, এখানে অনেক দুষ্ট ছিল, খেলাধুলা পছন্দ করতো। এখানে এইভাবে মানে সবাই গ্রামের ভিতরে অনেক আনন্দ ভাবে থাকতে পারতো, সবাই তাকে আদর করতো। আমি যখন বাসরঘর পর তিন দিন পর পরের দিন যাওয়ার কথা ছিল, নায়র যেটা বলে আমাদের গ্রামের ভিতরে বলে, নায়র কথায় গেলাম, যাওয়ার পরে বউ নিয়ে যা কিছু লাগে সবকিছু নিয়ে গেছি। প্রথম শ্বশুর বাড়িতে গেছি আমি বিয়ে করার পরে গেলাম। প্রথম যখন ঢুকলাম আমার শ্বশুরবাড়ি সবাই মোটামুটি আদর কা যত্ন করেছে। তারপর ওই যে আনোয়ার নাম ছেলেটা, ওই আনোয়ার ছেলেটা তো আনোয়ার কিন্তু জানে না নুপুর যে আমার কাছে এই ধরনের কথাবার্তা বলছে। তো এই হিসাবে সে আমাকে দাওয়াত করছে একদিন, যে জামাই বলে আমরা ডাকত, যে জামাই আমাদের বাড়িতে যা দাওয়াত আছে তুমি আসবে। তখন আমি বললাম ঠিক আছে আমি আসবো। তখন উপরে কইছে বাইসতে তুই আইস আমাদের বাসা, তো জামাই নিয়ে আহিস।
কে বলেছে এটা দাওয়াত খাওয়ানোর জন্য?
এটা বলছে ওই এহাত এক বিজ্ঞা,
এহাত এক বিজ্ঞা। আচ্ছা আচ্ছা,
আনোয়ার থেকে এহাত এক বিজ্ঞা যে গ্রামে প্রচার করছিল ওই এহাত এক বিজ্ঞাকে।
ওকে,
তারও মানে ফুলাফানের বয়স ছিল, তার বয়স এই 18 বছর হবে এরকম। তখন এই ঢেক দিয়ে ওঠার সময় মানে লম্বা হওয়ার সময় তখন আচ্ছা। আমি ওই দিন এখানে থাকে অনেক আনন্দ, অনেক খুশি। আর একটা জিনিস কি, আমি আমার বউকে অনেক ভালোবাসতাম, ভালোবাসতাম বলতে আমি তাকে কখনো আলাদা ফ্লেটে ভাত খাই নাই। এক ফ্লেটে যদি আমরা দুজনে ভাত খেতাম সবসময়, কিন্তু আলাদা ফ্লেটে কখনো ভাত খাই নাই, এক ফ্লেটে খেতাম সবসময়। এত মহব্বত ছিল আমাদের দুজনের ভিতরে, সে আমাকে ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম, স্মরণ মনে আমি স্মরণ মনে ভালোবাসতাম, সেও আমাকে স্মরণ মনে ভালোবাসত। কারণ এটা আমার প্রথম বিয়ে, আমি কারোর সাথে কখনো প্রেম করিনি, কিন্তু মেয়ের সাথে আনন্দ ফুর্তি করা বা কিনে কিছু করা দুষ্টামি করা কখনো কিনে খুশি নাই, কারণ আমার অল্প বেশি বিবাহটা এখানে করে ফেললাম। এই জন্যই তাকে অনেক ভালোবাসতাম, সে অনেক রূপ এসেছিল। তো ওই
আপনাকে দাওয়াত দিয়েছে, তারপর
জি দাওয়াত দেওয়ার পরে তাদের বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে
বৌসহ
আমি গেলাম তাদের বাড়িতে। যাওয়ার পরে সেখানে মানে শ্বশুর বাড়ির যতটুকু আদর যত্নটা করে ঠিক এতটুক তার চেয়ে ডাবল সেই আদর যত্নটা আমাকে সে করতেছে। দুজন একসাথে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বললে তে নূপুর কি করে তার সাথে কথা বলে, তা আমার একটু সন্দেহ লেগে থাকা। পরে আমি মনে করি লাগে চাচা আচ্ছা কথা বলতেই পারে, ঘটনা আর প্রেম তো আর ভালোবাসা নেই যে একটা কিছু হবে, একটা ঘটনা করছে আজ হইতেই পারে, হয়ে গেছে গা, আচ্ছা যাক গেছে। এভাবে আমি তাকে নিয়ে পরে যখন আমি দেশের বাড়িতে চলে শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম, তার আগে যখন শ্বশুরবাড়িতে ছিলাম গ্রামের মানুষ সবাই আমাকে তার বন্ধু বান্ধব এলাকার লোকজন বলতো যে কিন্তু এখন এই থাকে ওইভাবেই থাকে, ও কিন্তু যে কোনো টাইমে তোমার বউরে বাগায় নিয়ে যেতে পারে। তুমি খুব সতর্ক ভাবে তোমার বউটাকে খুব সাবধানে রাখবা, কারণ এই ধরনের বউ তুমি কখনো পাবা না। আচ্ছা ঠিক আছে, আমি তখন এই ধরনের কথাবার্তা শুনলে না এগুলা হতেই পারে না, কারণ আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। এই হিসাব করে পরে আমি গ্রামের ভিতরে আমি তাকে রেখে আমি ঢাকা কর্মস্থানে চলে আসি। এরকম সম্পর্ক মোটামুটি ভালো, তারপরও গ্রামের থেকে বিভিন্ন জায়গার থেকে তাদের গ্রাম থেকে ফোন দিত, ফোন দিয়ে বলতো ও কিন্তু লম্বা হয়ে যাইতেছে গা, মানে ওই যে এক বিজ্ঞান লম্বা হওয়ার কথা ছিল ওই এক বিজ্ঞান লম্বা হয়ে যাইতেছে।
গ্রামের লোকজন আপনাকে ফোন দিয়ে বলছে?
হ্যাঁ, গ্রামের আশেপাশের লোকজন, তাদের বন্ধু বান্ধব আমার নাম্বার যেটা নিয়েছিল ওইটা বলতেছে যে ও কিন্তু এক বিজ্ঞান লম্বা হয়ে যাইতেছে গা, নুপুরে সমান হয়ে যাইতেছে।
বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা, আমাদের এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে হবে, কারণ বিরতি শব্দ শুনতে পেয়েছেন আপনারা নিশ্চয়ই। আপনারা শুনছেন শফিকুলের জীবনের অপ্রিয় সত্য, স্টোরির ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা অপরাধের ব্যাকগ্রাউন্ড, অপরাধে কিভাবে হয় সেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা, হুইচ ইজ কোয়াইট ফানি, কিন্তু এই ঘটনা কারো কারোর জন্য ফানি হলেও কারো কারো জীবনের কাল সত্য হয়ে আসতে পারে। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archa। আরো একবার বলছি www.facebook.com/kebria.archa, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। আমরা ছোট্ট একটা বিরতি নেব, চার মিনিট পর আবারও ফিরে আসছি ঘটনার মূল জায়গাতে। চার মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিব্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শফিকুলকে দেখার জন্য আসতে হবে আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archa। আমি আবারও বলছি www.facebook.com/kebria.archa, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। সবার জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট শফিকুলের কাছে ফিরে যাবার আগে, সেটি হচ্ছে হ্যালো ইট 920 অনুষ্ঠানটির দ্বিতীয় বই এই মুহূর্তে বাজারে, জীবনের গল্প 2 পার্ট 2 নামে। এবং এই বইটি যারা সংগ্রহ করতে চান তাদের সবার জন্য বলছি, কারণ এই বইটি একটি বিশেষ চমক হিসেবে বাজারে এসছে এবং আপনাদের অনুরোধে খুবই অল্প সংখ্যক কপি নিয়ে আমরা বাজারে এসেছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি রকমারি ডট কম এর 16297 অর্থাৎ 16297 এই নম্বরে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বইয়ের নামমাত্র মূল্য হচ্ছে 150 টাকা। জীবনের গল্প 2 নামে বইটি বাজারে এনেছি আমি এবং বইটি আমার লেখা। ওকে, আবারও ফিরছি শফিকুল আপনার কাছে।
বড় হয়ে যাচ্ছে, তারপর
হঠাৎ করে ফোন দিয়ে আমাকে এই ধরনের কথাবার্তা বললে যে এহাতে এক বিজ্ঞা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, ও অনেক হরলিসকে অনেক কিছুকে লম্বা হয়ে যাচ্ছে, তে খুব সাবধান, তোমার বউ কিন্তু চলে যেতে পারে তার সাথে, কারণ ক্লাসের ভিতরে তাকে অপমান করছে, তার তো অনেক জিদ আছে, এই ধরনের কথাবার্তা আমাকে বলতো, তা আমি খুব খারাপ লাগতো শুনে। দেখি আসলে কি হতে পারে আমার জীবনটা। তখন আমি প্রায় 2 বছর সংসার করে ফেলেছি, এখনো সন্তান আমরা নিয়ে নেই। 2 বছর সংসার করে ফেলেছি, আমাদের সংসার খুব মোটামুটি ভালো, অনেক হ্যাপি। আমার আব্বা আম্মা অনেক হ্যাপি, গ্রামের ভিতর সবাই হ্যাপি, আমাকে খুব আদর যত্ন করে, সবাই আদর যত্ন করে মোটামুটি। কিন্তু আমার মনের ভিতরে যে ওইটা আমার একটু আঘাত করতেছে বারবার, যাই রে হাতে লম্বা হয়ে যেতেছে, এখন কি করার লাই জানে। এই ধরনের কথাবার্তা আমাকে শোনাচ্ছে। আমি শ্বশুর বাড়ি থেকে আসার পর অনেকদিন আমি শ্বশুর প্রায় যাই না, একটা পারিবারিক সমস্যা ছিল এটার জন্য যাই না। পরে হঠাৎ করে আমি যখন আরঙ্গে চাকরি করি মধ্যপাড়া, ওইখান থেকে হঠাৎ করে আমি বাড়িতে গেছি। যাওয়ার পরে নূপুরকে বললাম যে নূপুর, গ্রামের ভিতরে এই ধরনের কথাবার্তা বলতেছে শুনতেছে, কারে এইসব চিন্তা, এইসব কথাবার্তা কখনো কান পাইত না। আমি তো ঠিক আছি, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তার সাথে কেন চলে যাবো, আমি তো চলে যাবো না, আমি কেন চলে যাবো, আমি তো তোমার কেন কাছ থেকে অভাব পাচ্ছি না। ভাত কাপড় যখন যেটা লাগে তখন তুমি টাকা চিঠিতে থাকো, তুমি টাকা পয়সা ইনকাম করতেছো, করে আমার জন্য রহন যেটা চাইছে এটি পাইতাছি। তাই এখানে যাওয়ার পর আমি বললাম দেহ, আমার একটু আমার এক বন্ধু এক ছিল ঢাকা সিটিতে, তার নাম আছে সেলিম, তার সাথে একটু শেয়ার করি। শেয়ার করার পরে উনি বলল, পরামর্শ দিলেন যে তুমি একটা সন্তান নিয়ে নাও, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি একটা সন্তান নিয়ে নাও, যদি সন্তান নাও তো সন্তানটার মুখের দিকে তাকায়া ওই মেয়ে থাকবে যদি একটা কিছু হয়ে যায়
না। আপনার স্ত্রী তো আপনাকে আশ্বাস দিচ্ছিল, তারপরও আপনি মানে আরো বেশি সচেতনতার জন্য আপনি
সচেতনতার জন্য আমি একটা বাচ্চার চিন্তা ভাবনা নিয়েছি, যে একটা বাচ্চা নেই, বাচ্চাটা মুখের দিকে তাকায় হয়তো আমার বউটা থাকবে, বাচ্চাকে তার ফেলে দিতে পারে না। এই মুহূর্তে আমরা দুজনে পরামর্শ করলাম, পরামর্শ করে আমরা বাচ্চা নিলাম। ইনশাল্লাহ পৃথিবীতে বাচ্চা আসলেন, বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে, তার মতো দেখতে মায়ের মতো পাইছে পুরা, স্বাস্থ্যবডি ইনশাল্লাহ মোটামুটি ভালো, ঠিক মায়ের মতোই অনেক সুন্দর বাচ্চাটা হয়েছে। আমিও ঢাকা থেকে কবর পাইছি, পরে গেছি, যাওয়ার পরে মোটামুটি বাচ্চাটা কোলে নিয়ে দেখছি খুব ভালো। তখন তার বয়স হয়েছে 7 মাস বয়স। এই 7 মাস তার যখন বয়স, হঠাৎ করে আমাকে বলে যে আমার ছেলের নাম রাখছিলাম মেহেদি হাসান হৃদয়। তো আমি মেহেদি হাসান হৃদয়কে নিয়ে আমি একটু বাপের বাড়িতে যাব, আমার শরীরটা খুব অসুস্থ, এখানে থাকলে তো টুকটাক কাজকাম করতে হয়। আমি ঠিক আছে, যদি কাজকাম এখানে করতে হয় তো থাকবা, ঠিক আছে তুমি বাপের বাড়ি তাও, তুমি 3 দিন থেকে পরে চলে আসো।
ওকে,
3 দিন থেকে পরে দিন তুমি চলে আসবা। তা আমি বললাম সরল মনে তুমি যাও, উনি গেল। যাওয়ার পরে পরের দিন আমি ফোন নাম্বার বন্ধ পাইতাছি, বন্ধ পাইতাছি কিন্তু খবর পাইতাছি না, মায়ের ফোন দিতাছি, মা ফোন নাম্বার বন্ধ কেন, শ্বশুর বাড়িতে ফোন দিতাছি ফোন নাম্বার বন্ধ কিন্তু নাম্বার পাচ্ছি না খোঁজে। পরে হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলতেছে বাবা আমার মেয়েটা কোথায় চলে গেছে। আমি শুনে দেখি আমার এত খারাপ লাগতেছে, মেয়েটা কোথায় যাবো, আমি তো আপনাদের এখানে পাঠাইছি, আমাদের এখানে আসছিল আইসা, এখন খুঁজে পাচ্ছি না তাকে, আমি খুঁজে পাচ্ছি না। এখন হঠাৎ করে ওই যে হাত এক বিজ্ঞা, ওই ছেলেকে পাচ্ছে না আর এই মেয়েকে পাচ্ছে না। তখন গ্রামের মানুষ সবাই তো জানে এই হাত এক বিজ্ঞা, গ্রামের ভিতরে যে হাত এক বিজ্ঞা এভাবে কামড়া বানাইছে, ওভাবে বাগাল হয়ে গেছে। তা আমার আব্বা মা বিভিন্ন জায়গাতে ফোন আসতো, তো যে আমার বিশ্বাস হতো না এই ধরনের কাছে কখনোই করতে পারে না।
ওকে,
পরে যখন আমার খুব শুনে কষ্ট লাগতেছে, আমার বিশ্বাস আসছে না, তারপর আমার খুব কষ্ট লাগতেছে। এরপর আমি ঢাকা থেকে বাড়ির যাই, বাড়িতে যে পরে আমি শুনলাম যে আমার বউ আমাকে বিলে ডিভোর্স দিয়ে দিয়েছে।
আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে?
হ্যাঁ, ডিভোর্স দিয়ে।
শুনলেন আপনি?
যে আমি শুনলাম
কার কাছ থেকে?
আমি বাড়িতে যেয়ে আমি বিভিন্ন জায়গা থেকে শুনলাম, আমাকে আমাকে
মানে তখন আপনি নিশ্চিত না কিন্তু এগুলো আপনি বিভিন্ন জায়গায় শুনছেন?
বিভিন্ন জায়গায় শুনেছি। শোনার পরে আমি যখন তাদের এলাকায় গেলাম আমার বাবাকে নিয়ে, যে আব্বা এগুলো মানুষের মুখে শুনতেছে, গ্রামের মানুষও শুনতেছে, আমাকে বিলে ডিফুল দিয়ে দিছে। আমি তো কোনো অন্যায় করি নাই, কিন্তু কিছু করি নাই, আমাদের সংসার খুব ভালো চলছিল, এর মধ্যে কেন ডিফুল দিয়ে দিবে সে, আমার তো বিশ্বাস হচ্ছে না। চলো বাবা আমি তোমাকে নিয়ে, ঘটনাটা কি হয়েছে আমি গ্রামে আমার শ্বশুরবাড়িতে যাই, কারণ কোনো ফোন নাম্বার আমি পাচ্ছি না খুঁজে। তারপর আমি তাদের গ্রামের ভিতরে ঢোকার সাথে সাথে গ্রামের সবাই বলতেছে ওই যে হাত এক বিকা বউ হয়ে গেছে তোমার। আমার তো শূন্য দেখি আশ্চর্য হয়ে যাচ্ছে, আমার গ্রামের ভিতরে তো ঢুকবো, আমার হাত পা খাপতাছে, আমি ঢুকতে পারি না। আব্বাকে বলছে আব্বা আমাকে একটু ধরো, আমাকে ধরো, আমি আমার মাথাটা জানি কেমন করতেছে, আমাকে গ্রামের ভিতরে ঢোকাও। আস্তে আস্তে করে বিভিন্ন মানুষ কথাবার্তা বলতেছে, এইসব কথা শুনে আমি শ্বশুরবাড়িতে ঢুকলাম। ঢোকার পরে আব্বুকে বললাম আব্বু দেখো তো কি বলে শুনো। পরে আমার শাশুড়ি বললো যে দেখো বাবা এই ব্যাপার, অন্ত মেয়েকে পাচ্ছি না আর তোমাকে ডিভোর্স দিয়ে দিছে, আমরাও জানি না। পরে আমি বললাম কেন, আমি কি অন্যায় করছি, আমাকে কেন ডিভোর্সটা দিবে, আমি তো কোনো অন্যায় করি নাই, তা আমাদের সংসারে কেন কিছু ভুল ছিল না, তা আমাকে কেন সে ডিভোর্স দিবে। তখন আমার 2 বার মাথা অজ্ঞান হয়ে পড়েছি, আমাকে মাথা পানি পুনি দিয়ে ঠিক করেছে।
পরে বাচ্চা নিয়ে গেছে?
হ্যাঁ, বাচ্চা নিয়ে জানে, বাচ্চা আমার আমার শাশুড়ির কাছে।
ও বাচ্চা শাশুড়ির কাছে?
বাচ্চা শাশুড়ির কাছে, বাচ্চা শাশুড়ি নিয়ে কান্নাকাটি করতেছে। পরে আমার বাচ্চা আমার হাতে দিছে, দেওয়ার পরে আমি তো আশ্চর্য হয়ে গেছি, গিয়ে আমার বাচ্চা
ফালাই তো কিভাবে কাজটা করতে পারে, এই ধরনের কাজ কিভাবে করব, সে আমাকে ডিফুল দিবে কেন? আর এই একটা বাচ্চা, এই বাচ্চা হাতে রেখে আমি কি করতে পারি? আমি এই বাচ্চা কোথায় নিয়ে যাব? আমার দেখি ভিতরের অন্তরটা আমার কিছু নেই, আমার বাচ্চা কুলে নিয়ে আমি বাচ্চা মুখের দিকে তাকিয়ে তিনবার আমার মাথা ঘুরে আমি পড়ে গেছি বাচ্চা সহ লয়ে। পরে আমি বাবাকে বললাম, বাবা কি করবে ঘর? পরে ডিফুজের কাগজ রেত্রকোনা, আমাদের থানা এই রেত্রকোনায় আমাকে ডিফুজ দিয়েছিলেন, ওই থেকে কাগজটা আমার শাশুড়ি আমার বাবা হাতে তুলে দিয়েছেন। পরে কাগজটা দেখে তখন আমার বিশ্বাস হলো যে আমাকে সে ডিফুজ দিয়ে দিয়েছে।
ডিভোর্সটা কবে দিয়েছিল? ডিভোর্স পেপারে কি ডেটটা দেখতে পেলেন?
ডিফুজটা দিয়েছে,
ডিভোর্সটা কি ওই দিনই দিয়েছে যেদিন গিয়েছে, নাকি তার আগে থেকে প্ল্যান করে পরিকল্পনা করে কাজ করেছে?
ডিভোর্সটা দিয়েছে আমার যতটুকু, আমার আমি তো তার সাথে সংসার করছি, আমি কিছুটা বুঝি, কিন্তু আমি যতটুকু জানি ডিভোর্সটা দিয়েছিল আমার ঘরে থেকেই, তারা দুইজনে প্ল্যান করি ডিভোর্সটা দিয়েছে, আগে দিয়েছে আমার ঘরে থাকা অবস্থায়।
আপনি যখন ঢাকা শহরে ছিলেন,
জি জি,
ওই সময়টাতে বউয়ের সাথে কথাবার্তা বলে আপনি কোনো কিছুই বুঝতে পারেননি যে আপনার বউ এসব প্ল্যান করছে?
জি না, তখন আমি সেটা বুঝতে পারিনি।
আপনার জানা মতে আপনার ভিতরে কি কোনো ল্যাক ছিল যে কারণে আপনার স্ত্রী এরকম কিছু করতে পারে?
হ্যাঁ, এই ধরনের কোন প্ল্যান আমার ইয়াও ছিল, যে আমার সন্দেহ হতো মাঝে মাঝে যে যেকোনো টাইমে আমাকে সেটি ফুজিয়া দিতে পারে।
সন্দেহটা কেন হতো?
সন্দেহটা হলো ওই যে মানুষ গ্রামের ভিতরে আমাকে বলতো, সবাই বলতো যে এই যে হাত এক বিঘা যেকোনো টাইমে তোমার বউ নিয়ে যেতে পারে, কিন্তু তাদের ভিতরে প্রেম ভালোবাসা কিনে কিছু ছিল না, কিন্তু আমি নিজের বিবেকে বলে দেখলাম তো ও তো জুতার বাইরে দিচ্ছে, আমার বউ তাকে জুতার বাইরে
দিচ্ছে। আপনার বউয়ের আচরণে কি কোনো ধরনের কোনো সন্দেহ হতো আপনার ওই সময়টাতে?
ওই সময়টাতে আমার সন্দেহ হতো না,
হতো না,
জি না, সন্দেহ হতো।
ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর ডিভোর্স পেপার পেলেন?
হ্যাঁ, ডিভোর্স কাগজ আমার হাতে আসলো, ধরে আমার বাচ্চাকে নিয়ে গ্রামের ভিতরে সবার সামনে একটা সিএনজি করে আমি বাড়িতে গেলাম। পরে আমার মা প্রেশারের রোগী, হার্টের রোগী, উনি হাত পা লাড়া দিয়ে আমাকে দেখে পড়ে গেছে, গ্রামের ভিতরে সবাই আশ্চর্য হয়ে গেছে যে আসলে এই বউটা এই ধরনের কাজ তো করার কথা না, এই ধরনের কাজ কেন করলো? গ্রামের ভিতরে আমার দু একজন মানুষ সান্ত্বনা দিত যে এই ধরনের চিন্তা ভাবনা করো না। পরে আমি আমার বাচ্চাকে নিয়ে আমি কি করব, আমার বাচ্চাকে কি খাওয়াবো, তখন আমার বাচ্চার বয়স প্রায় 7.5 মাস, এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? উনি তো দুধ ছাড়া কিছু খাবে না, আলগা কেন খাবার খায় না, ফিল্টার খায় না। এই মুহূর্তে আমার একটা ছোট্ট একটা বোনা ছিল, আমার একটা ছোট্ট একটা বোনা ছিল, আমার মায়ের বুকে দুধ আসতো। তখন গ্রামের ভিতরে সবাই বলল যে, আমার মাও বলল যে, বাবারে এই ছেলেটাকে তো ফালানো যাবে না, এটা তো আমার নাতি, এটা তো ফালানো যাবে না, ও সন্তান, ও ফালাই দিছে, কিন্তু আমি তো ফালাইতে পারবো না, আমি তো তোমারে ফেডে লইছি, আর হেও তো আমার কুলি জাতি কইছে, একে তো আমি তো ফালাইতে পারি না। তে বাবা, আমার আমার ছোট বোন যখন আছে একটা, এও ছিল্লা, আল্লাহর একটা হুকুম আছে, আমার বোনেরও ছিল্লা, আমার মায়ের বুকে দুধ আসতো, তখন আমার মায়ের বুকে দুধ আমার ছেলেকে খাওয়াইতো।
আপনার মায়ের বুকে মানে ছেলের দাদি?
জি জি, দাদি।
আচ্ছা,
দুধ খাওয়াইতো, দুধ আমার বোনে খাইতো একদিক দিয়ে, আর আমার ছেলে খাইতো একদিক দিয়ে। আমার মা এত কষ্ট করছেন, এর মধ্যে প্রেশারের রোগী ছিলেন, উনি প্রেশারের রোগী ছিলেন, ডায়াবেটিসের রোগী ছিলেন, হাড়ের রোগী ছিলেন, তারপর ফেরালিস্টের ছিলেন, একটা পাও অবস্থা ছিলেন, এই অবস্থায় আমার মা খুব কষ্ট করছে, এই আমার ছেলেটাকে নিয়ে অনেক কষ্ট করছে, এভাবে আমার দিন যাইতা।
আপনি ওই সময়টাতে খোঁজ খবর নিলেন না, আপনার স্ত্রী কোথায় গেছে, যোগাযোগ করার চেষ্টা করলেন না?
আমি আসছি, সেখানে আসছি।
ওকে, হ্যাঁ বলুন। তারপর?
তারপর আমার মা বললেন যে, আরে বাবা, আমি তো কিন্তু অন্যায় করি নাই, কিন্তু অন্যায় কাজ করি নাই, তুমিও করো নাই, তোমার কিনু থেকে ভুল নেই, তুমি বউকে অনেক ভালোবাসতে, এই ধরনের কাজ হঠাৎ করে কেন, কিভাবে করলো? তখন আমার বউয়ের সাথে কিনু যোগাযোগ নেই, পর আমি আর মন দুর্বল করি নাই, সবাই গ্রামের ভিতরে সবাই আমাকে সাহস দিয়েছেন, কারণ গ্রামের ভিতরে আমার সবাই পছন্দ করত যে ছেলেটা অনেক ভালো ছেলে, এই ছেলেটার কপালে এই ধরনের কেন ঘটনা ঘটে গেল, এত সুন্দর বউটা কিভাবে চলে গেল, মায়া লাগলো না তাদের ভিতরে। তাই আমি আমার মায়ের হাতে আমার সন্তানকে তুলে দিয়ে আসলাম যে, মা এ আমার সন্তান, তোমার নাতি, তুমি একমাত্র পারবে আমার সন্তানটাকে বাঁচাতে, আর কেউ পারবে না। এইভাবে বলে আমার মাকে সান্ত্বনা দিয়ে ঢাকা আমি চলে আসলাম, আমি ঢাকা আসতে চাই নাই, তারপর আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে, আমার তো বাঁচতে হবে, কর্ম করতে হবে, আমার বাচ্চা আমার ছেলেটা আছে, এই ছেলেটাকে আমার মানুষ করতে হবে, মা না ফেলে দিয়েছে, কিন্তু আমি বাবা আমি তো ফালাইতে পারি না। তখন আমি ঢাকা মানিবাগ রেলগেট আমি চাকরি করি, আরঙ্গের চাকরি করি, তখন এই মানিবাগ রেলগেট নিজের বাড়িতে আসছিলেন মালিক,
জি,
উনি আসার পরে চারতলা কারখানা নিয়েছেন, পরে এই চারতলা আমি ছিলাম, তো এখান থেকে কাজকাম করতাম বাড়িতে, সপ্তাহে সপ্তাহে আমি বাড়িতে যেতাম, যে আমার ছেলেটাকে দেখে আসতাম, কিছু টাকা পয়সা দিয়ে আসতাম, আর আমার যখন বাচ্চাকে আমি দেখি তখন দেখি আমার কলিজাটা ফেটে যায়, এমন অবস্থা, আমার বাচ্চাকে আমি এত কষ্ট লাগে, আমি কষ্টকে আমি বোঝাতে পারি না কাউকে, এত কষ্টটা আমার ভিতরে বাচ্চাকে দেখে আমিও পুরো অজ্ঞান হয়ে যাই, এত সুন্দর বাচ্চা একটা মানুষ কিভাবে ফেলে দিতে পারে।
পরে ঢাকা থেকে চাকরি বাকরি করে মাঝে মাঝে দেশে গেলাম। আমার ছেলে ইনশাল্লাহ মোটামুটি আস্তে আস্তে আমার মায়ের বুকে দুধ খেয়ে ইনশাল্লাহ মোটামুটি ভালোর দিকে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালোর দিকে, স্বাস্থ্য বডি ইনশাল্লাহ ভাঙ্গে নাই। এইভাবে ছেলেটার বয়স প্রায় দেড় বছর হয়েছে। এই মুহূর্তে আমি আরঙ্গে চাকরি ছেড়ে তখন আমি নদীর ওই পার যাই, কেরানীগঞ্জ।
এর মধ্যে আপনার সাবেক স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ আপনার হয়নি?
যে এর মধ্যে আমার বউয়ের সাথে আমার যোগাযোগ হয়েছিল, যোগাযোগ হলতে মোবাইলে ফোন দিয়েছিল আমাকে হঠাৎ করে। আমাকে ডিভোর্স দেওয়ার পর প্রায় 28 দিনের মাথায় আমাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করেছি, অচেনা একটা নাম্বার দিয়ে ফোন দিয়েছিল। তা আমাকে ফোন দেওয়ার পর আমি বললাম, কে তুমি? আমাকে চিনো না, আমি নূপুর। আমি বললাম, নূপুর? কোন নূপুর? আমি মেহেদির মা বলছিলাম। আমি, তুমি হঠাৎ করে কোথায় থেকে ফোন দিলে আমার কাছে? আমি বললাম তাকে, দেহ তোমার সাথে আমার কিন্তু ভুল বোঝাবুঝি নেই, আমি তোমার সাথে সংসার করেছি কিন্তু তো ভুল বোঝা ছিল না, কিন্তু কিছু অভাব রাখতে দিইনি আমি তোমাকে, কেন হঠাৎ করে আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও, আমাকে কেন হঠাৎ করে ডিভোর্সটা তুমি দিয়ে দিলে? একটা বাচ্চা, এই বাচ্চাটা মুখের দিকে তাকায় তো তুমি থাকতে পারতাম, আমি তো তোমাকে কষ্ট দিয়েও থাকি, বাচ্চাটা মুখের দিকে তো থাকতে পারতাম, একটা বাচ্চা তো তুমি ফালা দিতে পারতাম না।
সে কি বললো?
পরে আমাকে হঠাৎ করে একটা কথা বলছেন, তখন আমি মানিবাগ রেলগেট, আমি আমার বসের সামনে বসা, তখন কথা বলতেছি মোবাইলে, কথা বলতেছি, বস সামনে ছিল। তো হঠাৎ করে সে আমাকে বলে, এসব বাচ্চা অভাব নাই। তখন শুনে দেখি আমার পুরো কলিজাটা ফাটে যেতেছে, যে তুই কেলে কি আমার নম্বরে ফোন দিছিস? ফোনটা পরে আমি আছাদ দিয়ে ভেঙে ফেলেছি। এতটুকুই আমার তার সাথে যোগাযোগ হয়েছিল 28 দিনের মাথায়।
প্রথম কথা হচ্ছে এটা কতটুকু বিশ্বাসযোগ্য? তাহলে সে যদি এই ধরনের মন মানসিকতা নিয়েই থাকে তাহলে তো আপনাকে ফোন দেওয়ার কথা না। সে ফোনটা কেন দিয়েছিল আপনাকে?
আমাকে ফোন দিয়েছে তার মনে কি উদ্দেশ্য তা আমি জানি না, আমি তাকে প্রশ্ন করছিলাম যে তুমি যে আমাকে হঠাৎ করে ফোনটা দিয়েছো।
ঠিক আছে, তার মানে আপনার সঙ্গে তার আর কথা হয়নি?
জি না, এর মধ্যে আমার ডিভোর্স করার পর আর কোনো যোগাযোগ বা কথাবার্তা কোনো কিছু হয়নি।
ওকে, তারপর
মোবাইলের মধ্যে?
তারপর
ওটা মোবাইলটা আমি ভেঙে ফেললাম, ভেঙে ফেললার পরে তখন আমার খুব খুব খারাপ লাগছে কথাটা শুনে। পরে আব্বু আম্মার সাথে কথা বলেছি, আমার বাড়ির ভিটিতে কথা বললে হঠাৎ করে শুনছি যে আমার বাচ্চাটা বিলে অসুস্থ। পরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি বাচ্চাটা আসলে অসুস্থ। পরে আমাদের কেন্দ্র থানা একটা হাসপাতাল ছিল, ওই হাসপাতালে আমার বাচ্চাটাকে ভর্তি করে রেখেছিলাম, রেখে পরে এখানে চিকিৎসা করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাচ্চাটা ইনশাল্লাহ ভালো হয়েছে। তখন আমি নদীর ওই পার যাই, কেরানীগঞ্জ, ওই জায়গায় ভালো একটা কোম্পানিতে 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে পরে আমি চাকরিতে ঢুকেছিলাম এখানে। তারপর আব্বু আম্মু করলো যে, বাবা আমি তো বাচ্চাটা লইয়া কষ্ট করতেছি, আমারও নিজেরও আছে একটা, তোমার বাবুলা, কারণ আমি তো খুব কষ্ট করতেছি, তুমি বাবা বিবাহ করবা? আমি করলাম, আব্বু আম্মার বললাম, আব্বু আম্মা আমি বিবাহ করে কি করব, আমি তো এত একটা বিশ্বাসী বউ, আমি ভালোবাসি, তোমরা সুন্দর করে সবাই প্রস্তাবের ভিতরে বিবাহ করাইছ, এই করে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি এখন কিভাবে বিবাহটা করি? এভাবে বাপ মাকে সান্ত্বনা দিয়েছি। এর মধ্যে কেরানীগঞ্জ যখন কাজ করতাম তখন প্রায় আমি একটু সামনের দিকে আসছি, সামনের দিকে আসছি বলতে ওই যে এহাতে এক বিজ্ঞা আমার বউকে নিয়ে গেছিলেন, তখন ঠিক 3 মাস পর আমি শুনলাম যে তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, তাদের বাজারের ভিতরে একটা বিশাল দরবার হবে তাদের দুজনকে নিয়ে।
বাজারের ভিতরে?
বাজারের ভিতরে, মানে বাজারের ভিতরেই, বাজারের নামটা বলতেছি সান্দেওনা বাজার নাম আমাদের এলাকার, ওইটা আমার শ্বশুরবাড়িও সান্দেওনা বাজারের সাথে। ওরা কি করলেন, দরবার শুনলেন, পরে এলাকার লোকজনে বললেন, আমাকে ফোন করে বলতেছেন যে তোমার বউ আজকে ছাড়াছাড়ি হবে। তখন কিন্তু আমি বিবাহ করিনি 3 মাস পরে আমি এখানে গেলাম, বাইতে গেছি, বাইতে যাইয়া আমি এমন ভাবে গেলাম সুন্দর ভাবে কাপড় চোপড় পরে যেন তারা না বুঝতে পারে আমি ওই পোলা।
ওকে,
তখন এই দরবারটা হয়েছে এই বাজারের ভিতরে। দরবারটা হওয়ার পরে আমি পাশে আরো বন্ধু বান্ধব নিয়ে এখানে বসা ছিলাম, তখন ওই ছেলেটা গ্রামের ভিতর সবাইকে বললেন যে আমি এই বউলে খাবো না।
3 মাস পরে এই বিচারের মধ্যে আপনি দেখছেন?
জি, এইভাবে দেখছি যে এই ছেলেকে নিয়ে খাবে না। তো সমাজের লোকজন সবাই তাকে হাতে এক বেগরে ডাকত, তখন ওকে দেখি দরবার ভিতরে গড়াই হাতে এক বেগ গায়ে দিকা, তুই বউলে খাবি না কেন? একটা সংসার আমরা নিজের চোখে দেখা, কি সুন্দর সংসারটা, এই সংসার ফালা এত তর্কা চাইছে, এখন তুই লয়ে খাবি না কেন? তোর সমস্যার কোথায়? কন্যা, একটা বাচ্চা যে জায়গা ফালা এত আমার কাছে চলে আসতে পারে, আর সে আমার দুধে বাচ্চা হয় তাই তো আরেকজনের কাছে চলে যেতে পারে,
এই ধরনের কথা বলছে,
এই ধরনের কথাবার্তা বলতেছে। পরে লাস্ট ফিনিশ এভাবে কথাবার্তা করে হেল নিয়ে খাইবই না, কারণ ছেলে একটু পয়সা ওলা ছিল, আর ছেলের মনে জিদা ছিল যে তার সংসার আমি দিব না, সংসার করতে দিব না তাকে, কারণ ওর প্রতিশোধ তোলার জিত, ওই যে স্যান্ডেল দিয়ে জুতাতে ভারী দিছিল, ওর জিত হচ্ছে প্রতিশোধ তুলবে।
ওকে,
এই প্রতিশোধ তোলার জিতে রাখে ইয়ার মনের বাদে আমার বউটাকে যেভাবেই হোক ম্যানেজ করে হোক, গ্রামের ভিতরে অনেকে শুনছি যে তাবিজ তুবিজ পরে দিয়ে বিলে এই তাকে বিলে নিচ্ছে, ওই ধরনের কথাবার্তা আমি সত্যি কিনা জানি না, এই ধরনের কথাবার্তা শুনতাম।
ওকে,
তারপর ওইখান থেকে
3 লক্ষ টাকা দাবি করলেন গ্রামের ভিতরে, যে 3 লাখ টাকা তোমার দিতে হবে বউ চাললে হন। গ্রামের ভিতরে মানুষ তো মাত বড়রা যারা আছে এরা তো একটু টাকার জন্য তো একটু চাই, যা আসলে যাক। পরে যেভাবে হোক 3 লক্ষ টাকা নগদ বুঝাই দিয়ে দিচ্ছেন আর ওই মেয়েকে ডিফোর্স দিয়ে দিচ্ছেন। প্রথম 1.5 লক্ষ টাকা পাবলিকে গেছে, আর 1.5 লক্ষ টাকা আমার শ্বশুর শাশুড়িকে বুঝাই দিচ্ছেন। পাবলিক এদিকে আমাদের সমাজের ভিতরে যারা বিচারক ছিলেন তারা কিন্তু আর একটু চান্স পেয়ে টাকাটা এদিক দেখাইছেন কিছু, আর কিছু 1.5 লক্ষ টাকা মেয়েকে বুঝাই দিচ্ছেন। আচ্ছা, এরকম দিয়ে তাদের সংসার ভেঙে গেল। আমি তখন বিবাহ করিনি, আমি তখন কেরানীগঞ্জে চাকরি করি। এর মধ্যেই এই বাড়িতে বুঝাই শুনে বললাম আব্বু আম্মাকে, আব্বু আম্মু শুনলো, শোনার পরে আচ্ছা ঠিক আছে তুমি ঢাকা যাও বুঝি।
মানে আপনি চাচ্ছেন বউকে আবার রিটার্ন নিতে?
না না,
তাহলে বুঝাই শোনায় বললেন?
বুঝাই শোনায় বলতে আমি বিবাহের কথাটা আমি বলছিলাম ভাই, ওই বিবাহের কথাটা।
মানে বিবাহের কথা আপনি বলেছেন মানে কি আপনি পরের বিয়ে করতে চাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ, বিবাহ করার জন্য। আমি আব্বা মা বললাম আব্বা মা আমি বিবাহ করবো। আচ্ছা ঠিক আছে তুমি ঢাকা যাও, কর্মস্থানে যাও। পর আমি কর্মস্থানে আসলাম, কিছুদিন পর শুনলাম আমার গ্রামের ভিতরে ওই বউ গেলেন নূপুর, মানে মেয়েদের মা, আমার মেয়েদের মা, উনি গেলেন আমাদের গ্রামের ভিতরে। গিয়ে হঠাৎ করে বললো যে গ্রামের ভিতরে সমাজের লোকজনের কাছে আমি অন্যায় করছি, ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আমার আগে স্বামীকে ফিরিয়ে চাই, আমার স্বামী অনেক ভালো ছিলেন, আমি স্বামীর কাছে যাব, আপনারা যেমনি হোক সহযোগিতা করে আপনার আমার এই সংসারটা মিলাই দেওয়ার চেষ্টা করেন। তারপর বললেন আমরা কিভাবে মিলাই দেব, কারণ তোমার যে স্বামী আর তুমি যে অন্যায় করছো সে অন্যায় তো ক্ষমা করার মতো না, তুমি অন্য জায়গা চলে গেলে আমরা কি ক্ষমা আদর করছি? তোমার জামাই কোনো নির্যাতন করছো, লোক জ্বালা দিয়েছিল কন্যা, জ্বালা দিস না, তুমি হঠাৎ করে কেন কাজটা করলা? আমি বুঝতে পারি নাই, আমি ফুলাফানের বয়স, আমি কেমন একটা বুঝতে পারিনি কে এই ছেলে আমরা কিভাবে লয়ে গেছে, আমি নিজেও করতে পারি না। তা আমি স্মরণ মনে গেছিলাম গা যাই এখানে, পরে আমাকে সেটি বুঝতে দিয়েছে, আমার ইচ্ছা আমি তাকে মেয়েদের বাবুকে আমি চাই বাবাকে। পরে আমার আব্বু আম্মার কাছে মাপ চাইলেন হাত বাবু ধরে, পরে আমার আব্বু আম্মু আমার কাছে কল করছে, কল করে আমি আমার ছেলেকে তখন দেখতে দিইনি, তার মাকে, আমার মাকে ফোন দিয়ে বললাম যে আম্মা আমার ছেলেকে যেন সে দেখতে না পায়, ছেলেকে লুকায় রাখো। তখন আমার ছেলের বয়স মোটামুটি ভালো চলতেছে, তখন এই ছেলেটাকে দূরে সরাই দিয়েছে, আমার কথায় আব্বু আম্মু সরাই দিছে, আর ও ঢুকছিল বাড়িতে, ঢুকে পরে সবার কাছে ক্ষমা টমা চেয়ে পরে কয় বাবা কমায়া তুমি যে অন্যায় করছো এটা এখন ক্ষমা করার মতো না, তা আমি তোমাকে কিভাবে রিসিভ করবো, আমার সম্ভব না রিসিভ করা। এরপর আমার কাছে ফোন দিয়েছে, ফোন দিয়েছে কয় শফিক তুমি কি বলো, উনি তো আসছে, তুমি কি রাখবা? গ্রামের মানুষ ফোন দিতে চায় আমার কাছে মাতবররা।
কে ফোন দিয়েছে আপনাকে?
ফোন দিচ্ছে আমাদের এলাকার মাতবররা, যে কি ব্যাপার শফিক তুমি কি বউ রাখবা? আমি বললাম এটা সম্ভব না, আমি এই বউ রাখা সম্ভব না, যে আমাকে ডিফোর্স দিয়ে চলে গেছে, যে একটা কষ্ট দিয়ে গেছে আমার বাচ্চাটা দিকে মুখের দিকে থাকাইলো না, আমার বাচ্চাটাকে এতটা কষ্ট দিছে। গ্রামের ভিতরে যারা ফোন দিয়েছিল তাদেরকে বললো আমি রিসিভ করবো না তাকে। পরে উনারা বললেন ঠিক আছে রিসিভ যদি না করো তাহলে কিছু করা নাই তোমার। পরে এই গ্রামের ভিতর থেকে আমার আব্বা আম্মু তাকে অপমান করে বের করে দিছে, আমাদের গ্রামের ভিতরে লোকজন তারা অপমান করে বের করে দিছে, তুমি চলে যাও এই গ্রামের ভিতরে ঢুকবা না, তুমি যে খারাপ একটা কাজ করছো এই গ্রামের ভিতরে তোমাকে কেউ ক্ষমা করবে না, তুমি চলে যাও এখান থেকে। পরে ও চলে গেছে এখান থেকে, আমাদের বাড়ি থেকে চলে গেছে। শেষ, এই যে গেছে আর আমার সাথে কোনো যোগাযোগ নেই মোবাইলের মধ্যে, আর কোনো সামনাসামনি দেখা হয়নি, আর কোনো খোঁজখবর হয়নি, তবে খালি শুনেছি তার বিভিন্ন জায়গায় বিলে বিবাহ হয়, টোটাল বিবাহ হয়েছে আর বর্তমানে 6টা বিবাহ হয়েছে আর লাস্টের জামাই দেওয়ার ঠিকছে, কিন্তু আমাদের গ্রামের ভিতর জানে না, দামির যে বড় বউ আমার ঘর থেকে কিসের জন্য গেছে এটাও কিছুটা গ্রামের ভিতর জানে না, মূল কাহিনীটা কিন্তু জানে না কিসের জন্য গেল, কারণ আমার বাসর ঘরে বলছিল ওই যে হাতে এক বিজ্ঞার ঘটনাটা, এই হাতে এক বিজ্ঞার ঘটনাটা কিন্তু আমার গ্রামের ভিতরে জানে না, এই জন্য আমি এই কথা প্রথমবার আমার এই ধরনের ঘটনাগুলো বললাম। ওনার তার সাথে আমার যোগাযোগ নেই, আমি কেরানীগঞ্জ চাকরি করি তখন, তখন মোটামুটি আমার প্রায় 2 বছর গেছে গা এভাবে, আমি কিন্তু বিবাহ করিনি। 2 বছর পর এখানে যখন চাকরি করতেছি, এখানে টোটাল 7টা মেয়ে কারখানাতে ছিল, আর আমি আসলাম উস্তাদ হিসেবে কারখানায় চাকরি করতাম ঘরের দায়িত্ব নিয়ে। তো হঠাৎ করে এখানে একটা মেয়ের সাথে আমার কিনু প্রেম ভালোবাসা কিনু কিছু ছিল না, তো উনি একটা ছেলের সাথে প্রেম করত, নজরুল নাম ছেলেটা, প্রেম করত, তা আমার সাথে কিন্তু প্রেম ভালোবাসা ছিল না, আমাকে সবসময় উস্তাদ হিসেবে ডাকতো, উস্তাদ আমার কাজটা এইভাবে করতে হবে এভাবে বুঝাই দেন, আমি বুঝাই দিতাম সবসময়। তো হঠাৎ করে আমি ঢাকা থেকে বাড়িতে যাব, তো এই মুহূর্তে কারখানার ভিতরে কিছু মাল নষ্ট করে ফেলাইছিল, আমরা যে ব্যাগটা বানাইতাম কিছু মাল নষ্ট করেছিল, নষ্ট করার কারণে আমি ডেলিভারি দিতে পারিনি মালটি। পরে এই অন্যের কারণে তাকে আমি ঝাড়ু দিয়ে মারছিলাম, তাকে সোনার ঝাড়ু দিয়ে তাকে মারধর করছিলাম। মারধর করার পরে আমার যে ডিফোর্সের কাগজটা, আমি যে কারখানায় কাজ করতাম এই ডোয়ারের মধ্যে আমার ডিফোর্সের কাগজ ছিল, এই ডিফোর্সের কাগজটা যে ছিল ও কিন্তু এই কারখানা কিন্তু সবাই জানে, আমার বউ আছে, বউ বিবাহ করেছি আর আমার একটা ছেলে আছে, এটা কিন্তু গ্রামে এই তারা জানে কারখানার ভিতরে। তা আমার ডিফোর্সের কাগজটা সবসময় আমি মানি ব্যাগে বা ডোয়ারে রাখতাম ডিফোর্সের কাগজটা, কারণ ডিফোর্সের কাগজটা যে কোনো কারণে কাজে লাগতে পারে, এই জন্য আমি রাখছি।
তারপরে আমি ছেলে মেয়েটাকে ঝাড়ু দিয়ে মারধর করলাম।
মেয়েটাকে?
জি মেয়েটাকে ঝাড়ু দিয়ে মারধর করেছি। মারধর করার পরে উনি অনেক কষ্ট পাইছে মারধর করার কারণে, কিন্তু অন্যায় ছিল, তার উপর ভুল আসলো। আমি উস্তাদ হিসাবে একটা সার্গিতে যতটুকু শাসন করা দরকার আমি এই হিসাবে আমি শাসনটা করছি, আর একটা ভুল করছে প্রথম বুঝাই দিছি তার বুঝে না, তারপরও ভুল করে, তারপরে আমি একটু শাসন করছিলাম, আমার একটু মাথা গরম হয়ে গেছিল, তারপর আমি ইয়া করেছি ঝাড়ু দিয়ে তাকে অনেক মারধর করেছি। তা এই সময় একটা ছেলের নাম আসিল শফিকুল, ওই ছেলেটা মানিকগঞ্জ না কই জানি বাড়িটা, তো ওইখানে এই ছেলেটা দেশে থাকতো।
আচ্ছা,
এই সময় এই ছেলেটা এখানে থেকে ছিল না। তারপরে ওইখানে হঠাৎ করে আমি বাড়িতে গেলাম, আর টিফুসের কাগজটা আমি ডয়ের থেকে নিতে নিয়ে নেই রয়ে গেছিল। তে ডয়ের থেকে ডিফোসের কাগজ ছিল এটাতে হ্যাঁ লুকাই আছে আমি কিন্তু জানি না।
আচ্ছা, কে লুকিয়েছে এটা?
এটা ওই জন্য ওই মেটার বাড়ি হয়েছে বরিশাল,
আপনার সাথে যে কাজ করতো?
জি কাজ করতো, টোটাল সাতজন মেয়ে কাজ করতো। একটা মেয়ে একটু বেশি শয়তানি ছিল, পাজিল ছিল, যে মেয়েটার কথা বললাম সবসময় আমার দুষ্টমি কথা ফাইজলামি করতো। তারপর আমি দেশের বাড়িতে গেলাম, দেশের বাড়িতে যেদিন আমি আমার বাচ্চাকে নিয়ে অনেক খুশি আসলাম, আব্বাম্ম বললো যে তোমাকে বিবাহ করাবো, আমি একটা বউ দেখবো। আমি আব্বাম্ম এখন আমি কি করবো, আমার বাচ্চা আছে, বাচ্চাটা একটু বয়স হোক, আচ্ছা বাজার বাচ্চাটা একটু বুঝুক, একটু বয়স হোক বুঝুক, তারপর বিবাহ চিন্তা ভাবনা করো না, কারণ একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কি করবো, আমি তো কিন্তু ভুল ছিল না আমার, আমি কি করতে পারি। পরে ঈদের দিন আমি গরু মাংস কোবাইতেছি, মানে গরু মাংস কাটতেছি ঈদের দিন কুরবানির দিন, হঠাৎ করে ওই সার্গিত আমার ওই যে সুমির নামে মেয়েটাকে আমি যাই না মারছিলাম ঝাড়ু দিয়ে, ওই মেয়েটা কি করছে আমার কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হ্যালো উস্তাদ। আমি বললাম হ্যাঁ কি বলো, আপনি কি করেন? আমি করতেছি ইয়াও ঈদের দিন তো গরু মাংস কাটতেছি। উস্তাদ একটা কথা বলবো, রাগ করবেন? আমি বলছি না, এমনি কিন্তু সবসময় দুষ্টমি করতো, কারখানা থাকতো দুষ্টমি করতো। হঠাৎ করে আমাকে বলে আমি আপনাকে বিবাহ করবো, ওই সুমি নামে মেয়েটা বলে।
কারখানায় কিসের কাজ করতো?
এই কারখানায় শপিং ব্যাগের কাজ করতো, শপিং ব্যাগ আমার আন্ডারে থাকতো, মালিক আরেকজন ছিল, আমি উস্তাদ ছিলাম এই কারখানার দায়িত্বে নেওয়া।
মানে আপনাকে ডিরেক্টলি উস্তাদকে বলে দিল যে আপনাকে বিয়ে করবে?
হ্যাঁ, আমাকে ডাইরেক্ট এই কথা বলেছে, অথচ প্রেম করতে কিন্তু আরেকটা ছেলের সাথে, এটা কিন্তু আমি জানতাম।
আপনি জানতেন?
জি জানতাম, আরেকজনের সাথে প্রেম করতে দেয়।
আপনি কি বললেন তখন?
হ্যাঁ, আমি যখন আমাকে যখন প্রস্তাব দিয়েছে আমি কিছু আমি তো সরল মনে বলছি, কারণ ও তো আমার বাড়ি ঠিকানা জানে না, আমার বাড়ি হচ্ছে এটা তো না, ওর বাড়ি হচ্ছে বরিশাল, থাকে ঢাকা, তা আমার বাড়ি তো চেনা সম্ভব না। তা আমি সরল মনে করেছি, আমি হ্যাঁ দুষ্টমি করে কইছে, আমি দুষ্টমি করে কইছি যে ঠিক আছে আসো আমি তোমাকে বিবাহ করবো, মজা করে কইছি। উনিও মানে শয়তানি, উনি কি সিরিয়াস ভাবে বলতেছে? আমি তো উনি হয়তো দুষ্টমি করে বলতেছে, আর আমি বললাম ঠিক আছে আমি তোমাকে বিবাহ করবো, আসো আমার বাড়িতে।
বিরতি শব্দ আরো একবার শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা, মাত্র পাঁচ মিনিটের আরো একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। যারা জেবিএসবি তে আসতে চান নিজের জীবনের ভুলগুলো কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদেরকে ফোন করার ঠিকানা হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর। সময় রাত একটা প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিওতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে লাখো জনতার মুখোমুখি হয়েছে শফিকুল। আমরা শফিকুলের কাছে আরো একবার ফিরছি, তাকে দেখার জন্য আসবেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj kebria.rj, পেজটি আছে আর জি কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরছি শফিকুলের কাছে। শফিকুল, আপনি বললেন যে ঠিক আছে আসো, ফাজলামগড়ে বলেছেন, হ্যাঁ তারপর?
তারপর আমি তাকে বললাম ঠিক আছে তুমি আসো আমি তোমাকে বিবাহ করবো, সমস্যা নেই। তা আমি ভাবতে পারি নাই সে দেশে সত্যি সত্যি চলে আসবে, কারণ আমি তো জানি না, সে তো ঠিকানা জানে না আমার কাছে কেন আসবে, আর কি তার মনে জিদ নিয়ে আমাকে বিবাহ করবে তাও তো আমি জানি না। তা আমি মন শয়তানি করে বলছি ঠিক আছে চলে আসো। পরে আমার মামাকে বললাম, আমার আপন মামা নজরুল ইসলাম, ওনাকে বললাম যে মামা এই ব্যাপার একটা মেয়ে আসতে চায় আমাদের গ্রামের ভিতরে, ঠিক আছে সমস্যা নেই তোমার তো বিবাহ করতে হবে, তারপর আসতে বলো আসো দেখি। তা আমি তো জানি না উনি তো চলে আসবে, আমাকে আবার ফোন দিচ্ছেন, আমি উস্তাদ আমি কিন্তু বাস স্টেশনে, আমি আসো সমস্যা করতে নেই আসো চলে আসো। তা আমি শয়তানি করতাম, উনি হঠাৎ করে কিশোরগঞ্জ চলে আসলেন আমাদের, আমার দেশের বাড়ির এত কোনো কিন্তু কিশোরগঞ্জ চলে আসলেন, কিশোরগঞ্জ চলে এসে ফোন দিয়ে কান্নাকারি করতেছেন যে দেহ আমি কিন্তু সত্যি সত্যি চলে আইছি। আমি হ্যাঁ তুমি চলে আইস, আমি তো কখনো বিশ্বাস করি না তুমি চলে আইস, তুমি আসবা কেন, তুমি আমার বাড়ি ছিল না, ঠিকানা জানো না, কিনে কিছু জানো না, তুমি আসবা কি করে? উস্তাদ আমি সত্যি চলে আইছি, আমাকে নিয়ে যান, আমার ভয় করতেছে, আমি খুব ভয় পাইতেছি, কারণ আমি চিনি না জানি না, আমি কিন্তু কিশোরগঞ্জ বয়ে রয়েছি, কিশোরগঞ্জ থেকে আমাদের বাড়িতে প্রায় এক ঘন্টা লাগে যেতে।
আচ্ছা মেয়েটা চলে এসছে?
হ্যাঁ মেয়েটা চলে আসছে, মেয়েটার নাম আসলে সুমি, চলে আসলো। কিভাবে আসলো পরে আমি জিজ্ঞেস করলাম, আবার ফোন দিয়ে আমি ফোন দিয়েছি যে কি ব্যাপার তুমি কিভাবে আসলা, আমার বিশ্বাস হচ্ছে না, তারপর আমি ফোন দিয়েছি যে কিভাবে আসলা, আমি আসছি তোমার ডয়ারে আগের বই ডিফোজের কাগজ ছিল, ওই কাগজের ঠিকানা দিকে আমি চলে আসছি।
ওকে ওকে,
পরে আমার একটু বিশ্বাস হলো যে আসলে মনে হয় সে চলে আসছে। পরে আমি একটা মোটর সাইকেল নিলাম, কিশোরগঞ্জ গেলাম, গিয়ে দেখি সত্যি সত্যি সে চলে আসছে। তো এখন আমি কি করবো, কি জব দিব আমি গ্রামের ভিতরে সবার ভিতরে কি জবটা দিব? কিশোরগঞ্জ এক হোটেলে নাস্তা করলাম আর বললাম, দেখো আমি কি করতে পারি এখন তোমার জন্য, তুমি আমি হলে উস্তাদ, তুমি সার্কিট ছিলা, তুমি আমাকে এই ধরনের প্ল্যান করে তুমি চলে আসবা কি করতে, হঠাৎ করে আমাকে বিবাহ করবে কেন? আমি তো বিবাহ করেছি, আমাকে কেন বিবাহ করবা? আমার তো বিবাহ করার কোনো যুক্তিতে আসে না, কারণ তুমি প্রেম করো একজনের সাথে, আমি জানি কন্যা আমি এমনি প্রেম করছি, কিন্তু আমি তাকে মন থেকে প্রেম করি নি, কিন্তু আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি জানি তো বিবাহ করেছি, তুমি জানো আমার ছেলে আছে, তোমার ছেলে কি আমার ছেলে না, আমি তোমাকে সবকিছু জেনে শুনে তোমার কাছে বিবাহ বসবো। অনমেটাকে আমি কি করতে পারি? ফর আমি ঠিক আছে চলো যা হবার হবে চলো বাড়িতে যাই, যেতাছি আর বলতাছি গ্রামের ভিতরে কি জবটা দিব, তার সাথে তো আমার প্রেম ভালোবাসা নাই, এই কথা কইলে তো বিশ্বাস করবে না, গ্রামের সমাজের লোকজন বিশ্বাস করবে? হঠাৎ করে একটা ঢাকা থেকে মেয়ে গ্রামের ভিতরে ঢুকলে কেউ কি বিশ্বাস করবে যে আমি প্রেম ছাড়া আয়া ফরছে? প্রেম আসে দিকে তাইছে।
ওকে
বাড়িতে যে আমার এক নানার বাড়িতে বসছি, ওটা এখানে কথাবার্তা বলছি, বললে পারে আমার বাড়িতে গেছি, বাড়িতে সমাজের লোকজন সবাই শুনে লাইছে শফিক ঢাকা থেকে মেয়ে বাগায় লুয়া ফরছে, অথচ কিন্তু তার সাথে আমার প্রেম ভালোবাসা কোনো কিছু নেই, কিন্তু আমি তো সমাজের লোকজনকে বিশ্বাস করাতে পারবো না যে আমার সাথে তার সাথে প্রেম ভালোবাসা নাই, এই জন্যই আমি এই কথাটা গোপন রাখছি, আমার মনেরটা মনে রাখছি যে যা আইছে আইছেই, সমাজ যারা বিশ্বাস করতেছে এটাই বিশ্বাস করো, কারণ আমার কথা তো বিশ্বাস করবে না, এই জন্যই আমারটা আমি মনের মধ্যে রেখে দিয়েছি। পর আমার আত্মীয় স্বজন বললাম কি করবো করো, পর আত্মীয় স্বজনে বলল অনেক চাপ চুপ দিয়েছে, ছেলে কিন্তু অনেক খারাপ, তুমি কি ছেলে সন্তান আছে একটা তুমি জানো বিবাহ করছো জানো কি? হ্যাঁ জানি আমি, ছেলেটা খারাপ, ছেলে খারাপ হইলে আমি ভালো করাম মেয়েটা বলতেছে, কিন্তু আমাকে বিবাহ করাতে হবে, আমি বিয়ে করতে আসছি, আমি বিবাহ করবো তাকে, আর তার সাথে আমার প্রেম ভালোবাসা 4 বছর ধরে, মেয়েটা বললো অতস কিন্তু আমার সাথে প্রেম ভালোবাসা নাই।
এগুলো তো আপনি জেনে শুনেই একটা ভুল স্টেপ নিচ্ছেন আমরা বলবো, কারণ মেয়েটার অলরেডি আপনার লাইফের একটা দাগা আছে, যেটা যদি আমরা বলি মেয়েটা প্রেম করতো না কারোর সঙ্গে, তারপরও আপনার স্ত্রী হয়ে বাচ্চা থাকা অবস্থায় সে ভেঙে অন্য একজনের সঙ্গে চলে গেল, এবং আপনি প্রচন্ড শক্ত মনের অধিকারী ছিলেন আমি বলবো, কারণ আপনার স্ত্রী এক সময় রিটার্ন চলে আসছিল 3 মাস পরে, 3 মাস খুব বেশি সময় না মন থেকে দূরে যাওয়ার জন্য, তারপর আপনি তাকে রিসিভ করেননি কারণ সে আপনার সন্তানের মা ছিল।
জি জি,
সেই অবস্থায় আরেকটা মেয়ে যে আপনার কলিগ যার গায়ে আপনি বিয়ের আগেই হাত তুলেছেন, এবং সেই মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতে গেলে জানা অবস্থায় আপনার বাড়িতে চলে এসছে এবং তাকে নিয়ে আপনি লোকজনের সামনে যাচ্ছেন, তো এটা তো এক ধরনের ভুলই বলা চলে, এক ধরনের অপরাধী বলা চলে, কারণ এই মেয়েটাকে তো আপনার ভবিষ্যতে বিয়ে করতেই হবে, এটা বুঝতেই পারছি। এই ধরনের স্টেপ আমি কেন নিচ্ছিলেন?
আমার সাথে যে 4 বছরের প্রেম এটা উনি বললেন, মানে ওই মেয়ে বলছে,
কিন্তু আপনি সেই সুযোগটা তো আপনি দিচ্ছেন তাকে, সুযোগটা দিচ্ছেন না, আপনি যদি প্রথম দেখাতেই তাকে আপনার বাড়িতে না ঢোকাতেন, আপনি যদি তাকে বিদায় দিয়ে দিতেন যে না এটা আমি মজা করি,
আমি চেষ্টা করেছিলাম
কিন্তু
রাজি হয়নি, আমি অনেক চেষ্টা করছি যে চলে যাও কেন, না আসছো ঠিক আছে বেড়া যাও আমার বাড়িতে, বেড়া যাতে বেড়া চলে যাও।
ওকে,
আমার আব্বা আম্মা বলছে যে তুমি চলে যাও, তুমি তোমার আব্বা আম্মু নাই কেউ নাই, তোমার গান্তা যে বিবাহ করবো কেন, তুমি তোমার বাপমার কাছে ফিরে যাও, অনেক কথাই বলছে।
বলুন তারপর
পরে, মানে পরে আমাকে এই
কথা, 4 বছর যাবৎ সম্পর্ক শেষ, আপনি তো ওখানেই শেষ, আমি বুঝতে পারছি। তারপর
তারপরে আমাকে বিবাহ করানোর করলেন, আমার এক দাদা বিবাহ করালেন,
বিবাহ করে দিলেন, আপনি বিবাহ করলেন,
বিবাহ করে দিলেন, আমি এমন ভাবে আমার আটকাইছে যে আমার সাথে তার সাথে 4 বছর ধরে প্রেম, অথচ কিন্তু প্রেম ভালোবাসা নাই। পরে আমি তাকে বললাম যে হ আমাকে বিবাহ করবা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সরল মন, আমি সরল মনে বলতেছি যে আমি তোমাকে বিবাহ, তুমি আসছো যেমন আচ্ছা যাও, তোমাকে আমি বিবাহ করবো, আমার যেমন সামনে বউ লাগবে বিবাহ করতে হবে, তোমার মনে যদি কোনো বেদান না খায় তাহলে আমাকে বিবাহ করার সমস্যা নেই। পরে আমার দাদার আসলো, বাবার আসলো, সবাই মিলে আমাকে বিবাহ করাই দিলেন। পরে
সেকেন্ড বিয়ে,
সেকেন্ড বিয়ে, পরে আমাকে আমরা বাসর ঘরে গেলাম, বাসর ঘর সাথে অকে করছি, অকে করার পরে আমি যখন নামাজ পড়েছি, দুই রাকাত নামাজ পড়েছি, নামাজ পড়ে আমার বাসর ঘর করবো এর একটু বিতরক টুক আনন্দ ছিল, তা আমি হবে আমি আমার রুমে হবে খাটটা ও খাটের বাদে সুন্দর করে সেজে মাথায় গুমকা দিয়ে বসে রয়েছে, তা আমি দেখে অনেক ভালো লাগছে, ভালো লাগার পর আমি হবে খাটটা পাড়া দিয়ে উঠবো আমি খাটের উপরে, হঠাৎ করে আমাকে বলে এই সাবধান কাঠের পাড়া দিবি না।
মেয়েটা বলছে আপনাকে?
মেয়েটা আমাকে বলতেছে যে হঠাৎ করে, আমি কিছু জানি না, খাটের উপরে পাড়া দিবি না, হঠাৎ করে আমাকে এই কথা যখন বললে, পরে আমি তো আমার দেখি আসমান জমিন ভাঙ্গে পড়ছে এরকম অবস্থা। আমি কি অন্যায় করলাম? হ্যাঁ, আমাকে এই ধরনের কথা হঠাৎ করে কেন বললো? আমি কি করলাম? হঠাৎ করে কেন বলবে এই কথাগুলো? তারপর আমি একটা চেয়ার আনে পাশে আমি বসলাম, আর ও আমাকে খাটের উপরে যেতে না করেছে। আমি বসে, তখন আমি সিগারেট খাইতাম না কখনো, তখন আমার টেনশনে আমি তিন প্যাকেট সিগারেট আনছি বাইরের থেকে, সিগারেট এনে পরে বসে সিগারেট টানতেছি একটা না।
তো আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে
আমি ওইখানে যাচ্ছি?
ওকে,
সিগারেট টানছি, পরে আমি বলতাছি কি ব্যাপার, তুমি আমাকে এই কথাটা কেন বললা? তুমি, আমি তোমাকে সরল মনে বিবাহ করছি, তো এর মধ্যে তুমি হঠাৎ করে এই ধরনের কথা কেন বলবে? তোমার সাথে আমার প্রেম ভালোবাসা কিনু কিছু নেই, তুমি যখন আয় করছো তারপরও আমি তোমাকে মানিয়ে নিছি। আমি সর আমার যখন বউদের কাছে ঠিক আছে তোমাকে বিবাহ করে যাও, তুমি জানিয়ে যখন বিয়া করতেছো আমার, আমি করুন বিয়া দাও, এমনি করছি, করার পরও তুমি এই ধরনের কথা কেন বললে? তোমার সাথে আমার অনেক হিসাব আছে। তারপর আমি বললাম কি হিসাব আমার সাথে? তুমি আমার কারখানার ভিতরে এতটি লোকের সামনে ঝাড়ু দিয়ে মারছিলা, মনে আছে? আমি জি মনে আছে। এই প্রতিশোধ তোলার জন্য আমি তোমাকে বিবাহ করলাম।
আচ্ছা ঠিক আছে, ওকে। এক ঝাড়ুর বাড়ি দিল আপনার আগের বউ, সেজন্য তার সঙ্গে সে চলে গেল, আরেক ঝাড়ুর বাড়ি আপনি দিলেন, সেজন্য আরেকটা মেয়ে আপনার ঘরে চলে আসলো। মানে বুঝতে পারছি আমাদের চারিপাশের সমাজে আসলে ব্যাপকভাবে বিভিন্ন সিরিয়ালের প্রভাব পড়ছে আর কি। এইসব আজগুবি ঘটনা ঘটে যায় জীবনে, এবং জীবনে আসলে এর চেয়েও হয়তো বেশি কিছু ঘটে। বলুন তারপর?
তারপর আমি তাকে আমি জিজ্ঞাসা,
আপনি যে মেয়েটাকে বিয়ে করলেন, আপনার পরিবারের লোকজন যে তাকে বিয়ে দিয়ে দিল, মেয়েটা কোথায় কি আছে, আত্মীয় স্বজন কারা কোথায়, এগুলো কিছু জিজ্ঞেস করলো না?
জিজ্ঞেস করেছে, কিন্তু মেয়েটা এক কথায় যদি আমাকে বিবাহ করাইতে হবে, নাহলে আমি বাজারের মানুষকে বলে দিব সবাইকে, আমাকে চার বছর ধরে প্রেম করে সে আমাকে বিবাহ করতেছে না কেন?
ঠিক আছে, বলুন তারপর।
তারপরে আমাকে আর একটা কথা বললেন যে তোমার সাথে আমি সংসার করবো বড় জোর, তিন মাস এর বেশি সংসার করবো না। পরে আমার দিয়ে আরো টেনশন বেড়ে গেছে, কি রে আমাকে তিন মাস সংসার করবে মানে? বললো যে আমি তোমার সাথে সংসার করতে আসছি তিন মাসের একদিন বেশি সংসার করবো না। আমার, আমি নারী, আমি নারীর জীবন নষ্ট করে এই প্রতিশোধ তোলার জন্য আমি যদি তোমাকে কিচ্ছু করবো না, খালি একটু প্রতিশোধ তোলার জন্য আমার নারীর জীবন নষ্ট করে আমি তোমার তিন মাসের জন্য বিবাহ করছি, এই কথা বলে ফেলেছেন। তখন আমার খুব কান্না পাচ্ছেন, আমার খুব সিগারেট খাইতেছি, অনেক কষ্ট হইতেছে ভিতরে, আমি কি করতে পারি? তখন আমার দেখি পুরা সিরিয়াস অবস্থা, আমি ভাত খেতে পারি না, কিন্তু কিছু খেতে পারি না, আমার খুব টেনশন, মাথার ভিতরে খুব টেনশন, আমি কি করতে পারি? তারপর এই দিন এই রাত এইভাবে আমি চেয়ারে বসে, খাটে বসে এভাবে রাতটা চলে গেছে। আর সকালবেলা হয়েছে, পরে আমি বলছি দেখো আমাদের দুজনের ভিতরে যাই কিছু হয়েছে না হয়েছে, তুমি আমার তিন মাসের লেগে বিবাহ করছো, এই কথাগুলো কারোর কাছে প্রকাশ করো না, কারণ আমার মা যদি শুনে, হার্টের রোগী প্রেশারের রোগী, তাহলে উনি স্ট্রোক করে মারা যাবো, কারণ এমনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আবার যদি হয় তাহলে আরো কষ্ট হবে, কষ্ট দিতে চাও আমাকেই দাও, আমার আব্বুকে দিও না, তুমি ফ্রেশ হয়ে আনো। তারপরে এটা রাত গেল, রাত্রে আসছে, পরে আব্বু আম্মু আমাকে জিজ্ঞাসা করলো হঠাৎ করে, কি রে কি ব্যাপার, তোদের মধ্যে কিনু কিছু হয়েছে? দেখ আমি ভাত মাছ খাই না, কিনু কিছু খাই না, খুব টেনশন মাথার ভিতরে, এর ধরনের কথাবার্তা শুনে তো কি করবো? পরে তারা গেছে, রাত এসে আমার বাজার আসছিলাম, বাজারের সুমি ফোন দিছে যে আমার স্ত্রী ছিলেন, ফোন দিছে তুমি বাসায় আসো। আমি যে কেন বাসায় আসলে কি হবে, তুমি আমার তিন মাসের লেগে বিবাহ করছো, এমনি আমার জ্বালা যন্ত্রণা, এর মধ্যে তুমি তিন মাসের পর তুমি চললেও যাবো এই কথা বলো, তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় নাই, কিন্তু কিছুই হয় নাই, তাহলে বিবাহ করছি কেন লেগে তোমাকে? আর তুমি আমাকে কেন বিবাহ করলা, আমার জীবনটা কেন নষ্ট করলা? তুমি জানো আমার একটা জীবন নষ্ট হয়েছে, তা আমি আর একটা জীবন আমাকে নষ্ট করবে কেন, আবার নষ্ট আমার জীবনটা নষ্ট করবে কেন? পরে উনি, আমি রাত্রে গেছি 12টার দিকে, যাই দেখি শুয়ে রয়েছে। পরে আমি বললাম কি ব্যাপার, যাই কিছু হয়েছে না হয়েছে, আমাদের ভিতরে শারীরিক সম্পর্ক এখনো হয় নাই, তুমি কি চাও না? হ্যাঁ অবশ্যই চাই। তারপর আমি খাওয়া দাওয়া করে শুয়েছি, শারীরিক সম্পর্কে যেতে চাই, উনি আমাকে কি করে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এটি আমার প্রতিশোধ তোলা। এর বড় কিন্তু প্রতিশোধ তোলা আর কিছু নাই পৃথিবীতে, এটাই সবচেয়ে বড় ঔষধ, প্রতিশোধ তোলার ঔষধ। এই সময় আমাকে সে এভাবে গেল, ঠিক পাঁচ দিনের মাথায় আমি যখন বিভিন্ন জায়গা যাই গিয়ে চলাফেরা করি, থাকি না ঠিক মতো পাশ্চাত, তখন আমার আব্বা মুঠে ফেলছে আসলে অন্য কিনা কিছু আছে, পরে নানির কাছে, পরে ও নিজেই গেছে, আমার আব্বা মরে সবার প্রকাশ করে কয়েছে যে আমি তোমার আপনার ছেলের তিন মাসের সংসার করবো, এর বেশি সংসার করবো না।
আব্বাম্মু তো আম্মু তো প্রেশারের রুগী, উনি শূন্য একবার সঙ্গে সঙ্গে মাটি থেকে পড়ে গেছেন। বৌমা তুমি কি কইলা, তুমি আমার সংসার করবা 3 মাস, তাহলে আমার ছেলেকে তুমি বিবাহ করছো কেন? তাহলে বিবাহ না করতো, তুমি বিবাহ করলে কেন? আমার ছেলেকে তুমি জানো এর মনে এমনি কষ্ট হন, তুমি কেন লেগাইছো কষ্ট দিতাম? আপনার ছেলে যখন উস্তাদ ছিলেন তখন আমাকে ঝাড়ু দিয়ে মারছিলেন, এটার প্রতিশোধ তোলার জন্য আমি আপনার ছেলেকে বিবাহ করছি। আব্বাম্মু এইভাবে গেল, পরে 7 দিনের মাথা ও নিজে ফোন দিছে আমারে। তার দেশের বাড়ির ইয়া ছিল বরিশাল ছিল। তারপরে এখানে যাওয়ার পরে আমি খালার বাড়িতে না চাচার বাড়িতে ছিলাম, তো এখান থেকে রাত 1টা বাজে আমি বাসায় যাইনি। তো হঠাৎ করে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপনি একটু বাসায় আসেন, আজকে বাসুর ঘরে হবে, বিশ্বাস করি না তার কথা। তারপর ফোন দিয়ে পরে আমার আব্বা আমার উঠাইছে কামনে ফুলার আনান, পরে আব্বা আমার কইয়া ফুত কইয়া আসছ তুই বাড়িতে, পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে দিহি এত সুন্দর করিয়া গাছের লতা পাতা দিয়া, আমি জানি না ফুলাফান ফুলানদের হয়তো আনাইছে, গাছের লতা পাতা দিয়া ঠিক বাসুর ঘর যেরকম সাজা ঠিক এইভাবে হ্যাঁ সাজা রাখছে কারের ভিতরে। সাজা রেখে বলতেছে যে আজকে বাসুর ঘরে আমি তোমার তো আমি অনেক কষ্ট দিছি, যেটা তোমার পাওনা এটা আমি দেই নাই, তুমি আজকে আমরা শাড়ি সংগ্রহ করবো, আমি সুন্দর করে দেখো লতা পাতা দিয়ে বাসুর ঘর সাজাইছি। পরে আমি তো অনেক খুশি।
মেয়েটাকে বিয়ে করার পরে আপনি ওদের বাড়িতে যোগাযোগ করেছিলেন? ওখানে গিয়েছিলেন
বাড়িতে, আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু সুমি আমাকে দেয় নাই। বাড়িতে যোগাযোগ করলে থানা পুলিশ হইব, সমস্যা আছে ঝামেলা আছে, এগুলো করা দরকার নেই। পরে আমি ঠিক আছে, পরে যে শুনলাম লতা পাতা দিয়ে বাসুর ঘর সাজাইলো, তখন আমার আনন্দ হলো, খুশি হইলো যে আসলে যাই হোক একটু বাসুর হবে, তাহলে আমাদের শারীরিক সম্পর্ক হবে। আমরা যখন গেলাম শারীরিক সম্পর্ক করতে, তখন হঠাৎ করেই আবার একই অবস্থা, আমাকে হাত দিয়ে ধরে ফিকা দেয়, ফালায় দেয়, সরায় দেয়, কন্যা কই দিয়ে আমার প্রদেশ সত্য না। তাহলে আমি বললাম এইগুলো মিথ্যা কথা কেন বলতেছো, আমাকে কেন এই ধরনের যন্ত্রণা দিতেছ, কষ্ট দিতেছ, কইটা আমার প্রদেশ সত্য না। ঠিক এইভাবে যাওয়ার পরে 20 দিনের মাথা মোটামুটি ইনশাল্লাহ আমাদের বাসুর শাড়ি সংগ্রহ করেছে। 20 দিন পর ও অনেক খুশি। আমার ইচ্ছা যে ও যেমন আমাকে 3 মাস সময় দিচ্ছে যে 3 মাস পরে আমার কাছ থেকে চলে যাবে, এইটা আমার মনের ভেতরে আছে যে আমি বউটাকে দেখি আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে তাকে জয় করতে পারি কিনা। তারপরে বাসুর হইলেন, পরে আমি ঢাকা চলে আসছি, পরে 3 মাসের মাথায় 2 মাস 29 দিনের মাথায় আমার মা ঢাকা চলে নিয়ে ঢাকা নিয়ে আসলেন। ঢাকা নিয়ে এসে বাবা আমি তোমার কাছে আনছি, এই বউ থাকতো না তোমার কাছে, এর মাল যার মাল হেরে বুঝায় দো ভালো করে। পরে আমি ঢাকা আনছি, হের আব্বা মার খবর দিছি, ওর আব্বা মা থানা পুলিশ করবো আমার নামে, আমি কেন বাঘা নিয়ে গেছি গিয়ে হেরে। পরে হেয়াই বলছে ওর কোনো দোষ নাই, দোষ আমারই, আমি নিজে ইচ্ছায় গেছি, নিজের ইচ্ছায় গেছি, তো ওর সাথে আমি সংসার করবো না, ওকে ডিভোর্স দিয়ে দিব। তা আমি এখান থেকে চলে আসলাম তাদের ফ্যামিলি গাইজানের কাছে দিয়ে, তারা মেয়ে পাইছে। পরে বলছে অন্য জায়গা তুমি সংসার করো, আমার আশা থাকো না। তা আমার সাথে সে ডিভোর্সের কাগজপত্র কিনু কিছু হয়নি, কিনু কিছু হয়নি। এভাবে দিন আমার চলে গেছে প্রায় 1.5 বছরের কাছাকাছি চলে গেছে এভাবে, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, আর আমাকে সে ডিভোর্সও দেয়নি, আমিও দেয়নি, তাই সেও আমাকে দেয়নি। এবার যাওয়ার পরে আব্বা মা চিন্তা করলো যে আব্বু তোমাকে বিবাহ করাবো আর একটা। আমি ঠিক আছে করো, আমি বিবাহ করবো, কিন্তু ওই বউ আমার ছাড়াছাড়ি হয়নি, কিন্তু সম্ভব ছাড়াছাড়ি হয়েছে না। তারপরে আব্বা মা বউ দেখছেন আমাদের পাশে গ্রামে, গ্রামের নাম হয়েছে বাল্লা। মেয়ে দেখার পরে আমাকে ফোন করে বললো বাড়িতে আস, আসলাম। আসার পরে কাবিন এ কথা বলছে, মেয়ে আবিবাই তো আমাদের পছন্দ হয়েছে, আব্বা মা বলতেছে, আমার ফ্যামিলিরা সবাই বলতেছে। পরে আমাকে কাজে অফিসে নিয়ে গেছেন, কাজে অফিসে
মেয়ে
আমার না দেখাই কাজে অফিসে আমাকে বিবাহ করাই লাগলেন।
মেয়েটাকে না দেখিয়ে আপনি,
হ্যাঁ আমাকে না দেখাই।
সেকেন্ড ভুল ছিল আপনার লাইফে, সেটা হচ্ছে যে মেয়েটাকে আপনি বিয়ে করলেন দ্বিতীয় স্ত্রী, এবং সে মেয়েটার গায়ে আপনি আগে হাত তুলেছেন, এটা প্রথমত ভুল। তারপরে এই মেয়েটাকে আপনি বিয়ে করেছেন, সেখানেও আপনি বিয়ে না করেও একটা স্টেপ নিতে পারতেন, সেটা একটা মারাত্মক ভুল। থার্ড আপনি যে ভুলটা করলেন সেটা হচ্ছে আরেকটা মেয়েকে আপনি বিয়ে করলেন কাজী অফিসে গিয়ে মেয়েটাকে না দেখেই।
আমি মেয়েটাকে দেখলাম না গ্রামের ভিতরে, আমি বলছি আব্বা আম্মু সবাইকে বললাম যে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তা আমার এখানে কোনো কথা না, কোনো ইয়াও নেই, তোমাদের পছন্দ আমার পছন্দ, মেয়ে যদি আবিবাহিত থাকে তাহলে।
কাজী অফিসে বিয়ে হতে হলে তো আপনার মেয়েটাকেও লাগবে পাশাপাশি।
মেয়েটাকে নেয় নাই, আমাদের গ্রামের ভিতরে আমাকে নিচ্ছে, তাদের ফ্যামিলি রাইছে, আমার ফ্যামিলি রাইছে, আমি কিছু কাবিন করা লেছে 1.5 লক্ষ টাকা দিয়ে কাবিন করা লেছে।
বিরতি শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে। মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আর জি কিবরিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। চার মিনিট পর আর
আরো একবার স্বাগত ওয়ার্ল্ড টাইগার ড্রিম প্রেজেন্স জাহাবুলি বসত্ত বলিবতে আর জি কি বিয়ার রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর যারা বইটির কথা শুনেছেন একটু আগে তাদের সবাইকে বলছি খুবই লিমিটেড অফার, সুতরাং যত দ্রুত সম্ভব বুকিং দেওয়ার চেষ্টা করুন, কারণ খুবই অল্প সংখ্যক বই আমরা এক্সপেরিমেন্টালি বাজারে নিয়ে এসেছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি rokumari.com এর 16297 অর্থাৎ 16297 এই নম্বরে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ওকে শফিকুল, আপনার কাছে আবারও ফিরছি। তারপর
বিয়া পড়াইলেন, তারপর আমি আমার সমাজের লোকজন কাপড় চোপড় নিয়ে কেনাকাটা করে বইয়ের যা কিছু লাগে সব লিয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম যাকে দেখলাম না সে তাকে আমি বিবাহ করলাম, আমি নিজে ইয়া করলাম যে আমি তো তাকে দেখলাম না, তা আমাকে বিবাহ করা দিলেন আত্মীয় স্বজন সবাই মিলে। তারপর আমি গেলাম, গিয়ে ওইখানে আনলো সামনে, আনার পর প্রথম যখন দেখলাম বিয়েটে সবকিছু হয়ে গেছে, সামনে যখন মুখ দেখায় তখন সামনে আনছে। আনানোর পর দেখে আমি নিজেকে দেখলাম যে আমার মনে হয় আমার জীবনটা আবার নষ্ট হবে। এই ধরনের বউকে দেখে আমি অনুভব করে ফেলেছি আমার জীবনটা মনে হয় আবার নষ্ট হবে। তা বলছি বিয়ে হয়ে গেছে গা, এখন যদি না করি তাহলে তো এখানে বহুত সমস্যা হবে, যাই জানালা হবে, চক্র হবে। তারপর আমি আর না করিনি, বিয়ে শাদী করে পরে বাড়িতে নিয়ে আসলাম, করে বাড়িতে রাখলাম। রাখার পরে আমরা বাসর করে গেলাম, সে অনেক স্বাস্থ্যবান ছিলেন, অনেক স্বাস্থ্যবান ছিলেন, তা আবিবাহিত ছিলেন এটা। তারপর আমি এখানে তাকে বললাম যে তোমার কোন সমস্যা আছে, অসুখ বসুখ আছে? কোন আমার কোন অসুখ বসুখ নেই। পরে আমরা বাসর করে গেছি, বাসর করে দিয়ে সবকিছু ঠিক আছে। পরে আমরা শারীরিক সম্পর্ক তার সাথে আমি করতে পারি না, আর অতিরিক্ত স্বাস্থ্যর কারণে একটু সমস্যা শারীরিক সম্পর্ক করতে পারি না। তারপর আমি বললাম তুমি এই ধরনের সমস্যার কারণে তুমি বিবাহ করলে কেন? তুমি যদি আমার সাথে যোগাযোগ করতা তাহলে কিন্তু আমি তোমাকে না করলাম বিবাহ করার জন্য, কারণ আমার যে সমস্যাটা আমি তোমাকে খুলে বললাম তাহলে আমি তোমাকে না করে দিলাম। প্রথম তোমার সাথে আমার যোগাযোগ করেছে না, আমিও যোগাযোগ করতে পারিনি।
অতিরিক্ত স্বাস্থ্য বলতে আপনি যেটা বোঝাচ্ছেন উনি অত্যন্ত মোটা ছিলেন?
হ্যাঁ, ও প্রচুর পরিমাণ স্বাস্থ্য ছিলেন।
ওকে,
তো প্রচুর পরিমাণ স্বাস্থ্যের কারণে ওর সাথে আমি শারীরিক সম্পর্ক করতে পারি না। আবার মনে হয় যেটা আমার আঘাত পড়ে গেল, আমি কি করলাম, আবার আমার জীবনটা কি নষ্ট হবে কিনা, আমি কি আবার ভুল করলাম না কিনা, যাকে দেখলাম না তাকে বিবাহ করলাম, অথচ তারপর আমি যাক নিয়েছি, নিয়ে তারপরে তাকে বাসর গেছি, বাসর যা দিয়ে এই অবস্থা। পরে আমাদের গ্রামের ভিতরে ডাক্তার ধরছে, ডাক্তার ধরার পরে ডাক্তার বলতেছে তুমি ঢাকা যাও, পরে ঢাকা আনছে। তখন আমি এই উত্তর বাসাপুর কাজ করি, চাকরি করি, তখন কেরানীগঞ্জ কাজ করি না, তাকে বাসাপুর ঢাকা আনলাম। আনার পরে বড় একটা ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো তোমরা শারীরিক সম্পর্ক করতে পারবা, তাকে অবসর করতে 1.5 লক্ষ টাকা লাগবে।
ওকে,
তারপর আমি তাকে দেশে নিয়ে গেলাম। দেশে নিয়ে আমি বললাম যে হ্যাঁ এই তোমার হলে আমি খামো, কিন্তু সংসার বিচ্ছিন্ন করবো না, তোমার হলে আমি খামো, তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, তুমি 1 লক্ষ টাকা বাউ করো, আমি তোমাকে 50,000 টাকা দিই, দিয়ে অবসরটা করি, আমি 50,000 টাকা তোমাকে দিব। তারপরে উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে পরদিন আমি ফোন দিই, ফোন পাই না, ফোন বন্ধ।
আচ্ছা,
পরে গ্রামের ভিতরে গেলাম, কারণ পাশাপাশি গ্রাম, তো গ্রামের ভিতরে গেলাম, তাদের এলাকায় গেলাম, গিয়ে দিয়ে অনেক বড় এক ঘরে একটা তালা লাগা রাখছে, বাড়ির বাদে তালা। আশেপাশে মানুষকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ওরা কোথায় গেল, কড়া ঢাকা চলে গেছে। এখন আমি পুরো 6 মাস ঘুরছি কিন্তু আমার বউ খুঁজে পাই না, বউ গেছে কই, কিন্তু মোবাইলে যোগাযোগ নাই, কিন্তু কিছু যোগাযোগ নাই, কে তার সাথে আমার সামনে জায়গা না, মোবাইলেও যোগাযোগ নাই, বাড়ির মানুষ জিজ্ঞেস করছে ওরা ঢাকা চলে গেছে। এখন ঢাকা আনতে যে ঠিকানা ছাড়া কাকে কোথায় খুঁজবো, খুঁজে পাচ্ছি না। এখন আমি কি করবো, 6 মাস এইভাবে দৌড়দৌড়ি করছি, তাকে পাই নাই। পরে সমাজে যারা যারা বিয়ে শাদী করেছিল তাদেরকে বলছি যে আমাকে বিবাহ করেন, নাহলে বউ আইনে দেন। আপনারা জানেন মেয়েটার এই সমস্যার কারণে আমাকে কেন বিবাহটা করাইলেন, যে সমস্যাটা আমরা পরে খুললে কইছি, হ্যাঁ কইছে যে আমার এই সমস্যা। পরে গ্রামের মানুষ জান চাই, তাদেরকে বললাম কি করবেন করেন, পরে ওরা বলছে তুমি ডিভোর্স দিয়ে দাও,
ডিভোর্স দিয়ে দাও।
হ্যাঁ, আমাকে বললেন চেয়ারম্যান মেম্বাররা বললেন যে তুমি ডিভোর্স দিলো। পরে আমি কাজী ভোজে যেখানে কাবিন করছিলাম ঠিক এখানে যায় আগে আমি ডিভোর্স দিচ্ছি, তাকে আমি তালাক দিচ্ছি।
ওকে,
কারণ কিন্তু 6টা মাস অনেক খুঁজছি পাইছি না। ডিভোর্স দেওয়ার পরে যেদিন ডিভোর্স দিচ্ছি আমাদের পাশে গ্রামে, তো ডিভোর্সের কাগজ লগে লগে গেছে, তাদের এখানে কাজী ভোজ থেকে লগে লগে চলে গেছে। চলে যাওয়ার পরে হেরা পাইছে হয়তো, কেউরা পায়া পরে এই মেয়ের কাছে যোগাযোগ আছে সম্ভবত, তার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করলে পরে হ্যাঁ পায়া আমার কাছে দিচ্ছে ফোন, ফোন দিয়ে দেখেন আমি আপনার কষ্ট দিতে চাই না, আমি দূরে সরে গেছি এটার জন্যই, আমার বাবার কাছে 1 লাখ টাকা চাইছিলাম, আমার ফ্যামিলির কাছে 1 লাখ টাকা চাইছিলাম, 1 লাখ টাকা দিবে না, সবাই আমাকে নিয়ে ঢাকা চলে আসছে, এই টাকা জোগাড় করতে পারিনি দেখেই আমি দূরে সরে গেছি, তুমি অন্য জায়গায় বিবাহ করে সুখী হও, ঠিক এখানে ডিভোর্স হয়ে গেল আমার।
মানে আপনার দিনমহরের টাকা নিয়ে কোনো ঝামেলা হয়নি?
না, কিন্তু কিছু ঝামেলা হয়নি, ডিভোর্স তারা নিয়ে নিছে।
ওকে,
আবার ছয় সাত মাস পরে বিবাহ চিন্তা ভাবনা করছে আব্বা মা, যে তোমার কপালে যখন এত অ্যাক্সিডেন্ট হইতেছে বারবার, আবার তোমাকে বিবাহ করাম দিই তোমার কপালে সুখ হয় কিনা। তখন আমার ছেলেটার বয়স মোটামুটি পাঁচ বছর হয়ে গেছে, আমার ছেলেটা ইনশাল্লাহ মোটামুটি ভালো। তখন আমার মা বললেন যে তুমি তোমার খাগড়া ছুড়ে যাবো। আমি কেন খাগড়া ছুড়ে আবার বিয়া করামো তোমারে? কারণ গ্রামে অঞ্চলে বিয়া করাইছি, তোমার বারবার অ্যাক্সিডেন্ট হইতেছে, তোমার বারবার কপালে কেন এত তকদিরে তোমার এত কেন অ্যাক্সিডেন্ট হইতেছে? অন সমাজের লোকজন আমাকে বলে, সমাজের আশেপাশের লোকজন বলে, শফিক আসলে কিছু নাই নাই নাকি? একটা চলে গেছে, দুইটা গেছে, তিনটা কি খারাপ আছিল, একটা কি ভালো ছিল না? তে এই শফিক মনে খারাপ, নাহলে শফিক কিছু শারীরিক ভাবে দুর্বল, নাহলে বউ কেন থাকে না? কিন্তু আমাদের ভিতরে যে এগুলা হয়েছে এগুলো কিন্তু সমাজে জানে না।
ওকে,
বর্তমানে এখন সবাই আমাকে বলে শফিকের দোষ আছে, এই জন্যই তার বউ থাকে না। আমি খাগড়াছড়ি মাকে নিয়ে গেলাম, যাওয়ার পরে বিভিন্ন জায়গা ফটো দেখাইছেন, দেখানোর পরে সাতটা মেয়ে দেখছি, সাতটা মেয়ের থেকে একটা পছন্দ হয়নি। পরে আট নম্বর যখন দেখতে গেছি ওই জায়গা, আমি একদিন হঠাৎ করে ফুটবল খেলতেছি, আমার এক চাচার বাড়িতে, যে আমার শাশুড়ি হবেন, এই চাচার বাড়িতে ভাড়া থাকে, শাশুড়ি বইনও থাকে, আর শাশুড়ি থাকে এটা খাগড়াছড়ি বেলছড়ি। তখন ফুটবল খেলতেছে, আমার শাশুড়ি আমার ফুটবল খেলে দেখকে আমার পছন্দ করেছে, ছেলেটা কি বিবাহ করছে? পরে আমার ফ্যামিলিরা বলছে না ছেলে বিবাহ করা নাই, ছেলেটা আমার পছন্দ হয়েছে, ছেলেটাকে আমি আমার মেয়েকে বিবাহ দেন, এরকম পছন্দ করছে আমার শাশুড়ি। শাশুড়ি পছন্দ করার পরে,
শাশুড়ি তখন হয়নি, হবু শাশুড়ি,
হ্যাঁ হবু শাশুড়ি, শাশুড়ি হয়নি হবু শাশুড়ি, আমি তখন আমাকে দেখছেন, দেখানোর পরে আমার আব্বু আমার কাছে সবার কাছে বলছেন, আমার আত্মীয় স্বজন, আমার প্রচুর পরিমাণ খাগড়াছড়ি আত্মীয় স্বজন থাকে, তো ওনার কাছে সবার কাছে বললেন যে ছেলেটা পছন্দ হয়েছে, বিবাহ করা যায় কিনা? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা কিন্তু বিবাহের উদ্দেশ্যই গেছি। পরে আমার চাচারা বললো ঠিক আছে, পরে দিন তারিখ ঠিক করছে, কত যদি মেয়ের পছন্দ হয় তো ওইখানেই তারা বিবাহ করা দিয়ে দিব। তখন আমি আমার চাচাকে নিয়ে গেলাম, সবাইকে আত্মীয় স্বজন যারা যারা যাওয়ার লাগে, আমার বাবা বাড়িতে আমার মা গেছিল খালি খাগড়াছড়ি, আর আত্মীয় স্বজন আমার থাকে খাগড়াছড়ি, প্রচুর পরিমাণ আত্মীয় থাকে।
ওকে,
তো সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে বউ দেখছে আকাবিনে বিষয় আলাপ টালাপ করছে, করেটা এখানে অকে করছে বিয়া, এখানে হবে, পরে আমাকে দেখাইছে, দেখানোর পর আমার তো মন মেজ খারাপ, আমার তিনটা বিবাহ করে লাইছি, আমার কি জানি কি হয়ে যাবার, আমার মনের ভিতরে একটা ভয়, না আমার কি জানি কি হয়ে যায়, আবার কি অ্যাক্সিডেন্ট হবো না কি ভালো হবে কিনা, আমার মনের ভিতরে একটা খুব ভয়। হঠাৎ করে আমার যে শাশুড়ি হবেন, শাশুড়ি বোন আমার কাকার বাসা ভাড়া থাকতেন, ওরা কিন্তু জানে যে আমি তিনটা বিবাহ করছি, আমার ছেলে আছে, তাদেরকে বলছি যে আমরা কিন্তু বিবাহ ছেলেকে বিবাহ করাইছে, ছেলে তিনটা বিয়ে করছে, একটা ছেলে আছে, আপনি কি কন? আমার বোন দে, আমার বোনের মেয়ের আমি দিব, আমার বোনের কাছে কই দিব না, আমি জানলিব মেয়ের আপন খালু আর খালা।
ওকে,
উনি বলল যে আমি আমি এটা নিব, বুঝে নিব, কিন্তু হে নগে কই ওনাদের ছেলে বিবাহ করছে, ঠিক আছে? এভাবে মেয়ের আপন খালু জানে, খালাও জানে, তারপরে এখানে গেছেন, যায়া কাবিনের বিষয়টা কথা নিয়ে বললেন, আমার সামনে আসলেন, পছন্দ মোটামুটি পছন্দ হয়েছে, মেয়েটা একটু হ্যাংলা পাতলা আসলেন, আর একবারে বয়স কম, মেয়েটা একবারে প্রচুর পরিমাণ বয়স কম, বলতে আমার ফ্যামিলিরা সবাই এখানেই বিবাহ করাইবেন, কিছু স্বার্থ আছে হয়তো, এখানেই বিবাহ করাবেন, ৪০,০০০ টাকা যৌতুকের কথা বললেন, ৪০,০০০ টাকা আমাকে দিবেন, দেওয়ার পরে ওর কাগজপত্র বার করছে কাবিনের, ওর কাগজপত্র হিসাব কাজে আইছে, কাজে আয় দেখে ওর বয়স মাত্র ১২ বছর, তাই কিভাবে বিবাহ করাইব? কাজে ট্রেন থেকে রাগ করে চলে গেছেন, এই মেয়ে বিবাহ আমি করাতেতাম না, কারণ করাইলে আমি মামলা তুলে ফেলতাম, মেয়ের মাত্র ১২ বছর, এই মেয়েকে আপনারা কিভাবে বিবাহ দেন?
আপনি জানেন তখন মেয়েটার বয়স ১২ বছর?
হ্যাঁ, আমি কাগজপত্র দেখেছি।
আপনি রাজি হলেন কেন বিয়ে করার জন্য?
আমি রাজি হয়েছি যে মেয়েটার বয়স কম, আমার তখন মাথায় তেমন একটা সেন্স ছিল না, যে আমার জীবনে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার বউ সংসারে থাকে না।
ওকে, ঠিক আছে, বুঝতে পারছি।
তারপর আমি গেলাম এখানে,
কাজী উঠে গেছে,
কাজী উঠে চলে গেছে, চলে যাওয়ার পরে আমার শ্বশুর আবার মসজিদের ইমাম সাহেব ছিলেন, তা আমার শ্বশুরকে দেখে আমার পছন্দ হয়েছে, তা আমার শ্বশুর যখন মসজিদে ইমাম সাহেব, তারা সবাই মনে হয় নামাজি, পাঁচক তো নামাজ পড়ে, তো মেয়েটা হয়তো ভালো হবে, নামাজি হবে, তো হিসাব করে আমি পছন্দ হচ্ছে সবারই, তো এখানে বিবাহ যখন কাজী করলো না, তখন কি করছে আমার শ্বশুরে কি আরেকজন ইমাম সাহেব আনছে, আইনে শ্বশুর কইছে এটা বিবাহ কিমান ব্যবস্থা করা যায় কিনা, কাজী চলে গেছে, মানে হ্যাঁ 100% পছন্দ করছে আমাকে, এখানে বিবাহ দিবই যেমনি হোক দিবে। তারপর আমি গেলাম মসজিদে ইমাম সাহেব আরেকজন আনছে, আইনে কইবে বিবাহ কিভাবে করা যায়, পরে হাদিসের বা যেভাবে বিবাহ করা দরকার ঠিক এইভাবে, মানে খাতা কলম ছাড়া হাদিসের বাই আমাকে বিবাহ করাই দিলেন।
ওকে ওকে, কাজী মানে ইয়ে ছাড়াই?
হ্যাঁ, কাজী ছাড়াই, হাদিসের বাই যেভাবে বিবাহ করা দরকার ঠিক এইভাবে বিবাহ করাই দিচ্ছেন। করানোর পরে গ্রামের মানুষের সবাই বলল, কিরে এই এলাকার থেকে একটা মেয়ে বিবাহ দিলতেছে, আমরা সমাজ আমরা তো জানি না, এই মেয়েটাকে কাবিন ছাড়া কিভাবে বিবাহ দিলা, মেয়েটার বয়স কম। আমার শ্বশুর শাশুড়ি বললেন, গ্রামের মধ্যে মানুষে শুনলেন, পরে শ্বশুর শাশুড়ি বললেন যে বাবা তোমরা সবাই মিলে সকালে ভুরে চলে যাবা, সকালে একবার ভুরে যাবা, কারণ গ্রাম সকালে একবার বেশি দেরি হয়ে যাবে, তাহলে গ্রামের মানুষের সমস্যা করবো, তোমরা সকালে চলে যাও। পরে আমি সবাই আত্মীয় স্বজন সকালে রেডি হয়েছে, বনিয়া খাগড়াছড়ি যাবে, পরে খাগড়াছড়ি যাবে যখন বলছে, তখন রাস্তায় কিছুক্ষণ রাস্তা আটানোর পর গ্রামের মানুষ আটকেছে, আমাদেরকে বউ দিবে না যেতে। তারা বললেন যে কেন বউ দিবেন না কেন, গ্রামের মানুষ আমরা বলতেছি বউ দিবেন না কেন, মেয়েটাকে কাজী অফিসে কাজী আইসে কাজী বিবাহ চলে গেছে, মেয়েটাকে আমার বিবাহ কিভাবে লয়ে যেতেছেন, আমার ফ্যামিলি বলতেছে আমাদেরকে বিয়ে দিছে তাকে নিয়ে যেতেছি। পরে শ্বশুর শ্বশুর বলতেছে আমি রাজি আছি রে, আমি বিয়ে শুধু দিছি। আপনাদের কেমন বিবেক, আপনি মসজিদে ইমাম সাহ হইয়া আপনি ভালো একটা জ্ঞানী মানুষ হইয়া আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন, মেয়েটার বয়স কম, এই বয়স কম তো মেয়েটারে আপনি কিভাবে বিবাহ দেন, তাও কাবিন চারা মেয়েটাকে কিভাবে বিবাহ দেন, সমাজের লোকজন আটকেছে। পরে আমার শ্বশুর শ্বশুর আটকে গেছে গা, যেখানে কিছু দন লাগবে না সুরন যেত না। পরে কি করছে এখান থেকে কিছু টাকা পয়সা তাদেরকে দিছে, প্রায় 9,000 টাকার মধ্যে দিয়েছে, দেওয়া পরে এখান থেকে সুস্থ। পরে আচ্ছা ঠিক আছে,
সবাই করাপ্ট সবাই দূষিত।
হ্যাঁ 9,000 টাকা দিছে, দিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার যাইতে পারো। মানে তার উদ্দেশ্য ছিল কাবিন ছাড়া মেয়েটা নিয়ে যেতেছে, তার 300 টাকা আদায় করা যাবে, সমাজের লোকজন বলতেছে।
আসলে মূল উদ্দেশ্য এটা ছিল না যে ওদের এখন একটা জাস্টিস প্রতিষ্ঠা করা, মূল উদ্দেশ্য ছিল ওইখানে কিছুটা হলো দুই নম্বরে করে কিছু পয়সা আদায় করা যায় কিনা।
হ্যাঁ
বলুন তারপর।
তারপরে টাকা যখন দিয়েছে তারা রাস্তা ছাড়িয়ে দিচ্ছে, আপনারা এবার আসেন। আর আমার বললো গ্রামের মানুষ মেয়েটা অনেক ভালো, মেয়েটাকে কষ্ট দিও না। আমি ঠিক আছে ওকে। তারপর মিয়া খাগড়াছড়ি চলে আসলাম, খাগড়াছড়ি গাড়ি যখন উঠলাম খাগড়াছড়ি যাওয়ার জন্য, ওই বেলছড়ি থেকে আমরা থাকতাম শালবাগান, খাগড়াছড়ি শালবাগান, ওই শালবাগান যখন যাবো গাড়ি দিয়ে বউ নিয়ে, তখন আমার চাচারা তারপর দাদারা বলে যে মেয়েটা অনেক ভালো, সবাই আমরা তো এখানে বলছি ছেলেটা বিবাহ করে নাই, সবাই বলছি তোমার ছেলে আছে, এখন যদি খাগড়াছড়ি থেকে দেশে লয়ে যাও মেয়েটা তো জানবো তোমার কোলা আছে, তখন কি জব দিবা?
মেয়েটা জানতো না যে আপনি বিবাহিত?
জিনা জিনা মেয়েটা জানতো না।
এবং আপনার যে বাচ্চা আছে সেটাও জানতো?
জিনা জিনা জানতো না, জানতো শুধু হ্যার আপন খালু আর আপন খালা।
তো আপনি মেয়েটাকে এই কথাগুলো না জানিয়ে মেয়েটাকে বিয়ে করলেন?
জি জি, এভাবে বিবাহ হয়ে গেছে।
আপনার
আমি চাইছিলাম বলার জন্য, আমার ফ্যামিলিরাও চাইছিল বলার জন্য, জানার জন্য বিয়ে শাদী করার জন্য, মেয়ের আপন খালু আর আপন খালা এই দুজনে কইছে, কারোর কাছে কিছু কইও না, আমরা তো জানি মেয়ের আপন খালা আর খালু আমরা জানি। পরে আর আমি তাদের কথা মতো তারা আমার ফ্যামিলিরা তাদের কাছে বলেনি।
বিরতির ঘন্টা আরো একবার। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ধীরে ধীরে অপরাধের দিকে প্রবেশ করে এবং অপরাধের পরিণতির দিকে চলে এসেছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে 166তম পর্ব। আর জি কিবরিয়ার সাথে আজকে কনফিউজ করছে শফিকুল। আমরা সবসময় একটি কথা বলি, অপরাধী কিংবা অপরাধ আপনা আপনি হয় না, সেটার পেছনে নির্দিষ্ট কারণ থাকে, তারপর সেই অপরাধ সংঘটিত হয় এবং অপরাধ সংঘটিত হবার পরেই সেখানেই শেষ হয়ে যায় না, সেটার পরিণতিও থাকে। পরিণতি নিয়ে ফিরব ছোট্ট একটা বিরতির পর, মাত্র 5 মিনিট পরেই। স্বাগত 5 মিনিট পর, আপনারা শোনা শুরু করেছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফিউজ করছে শফিকুল। আমরা কথা না বাড়িয়ে শফিকুলের কাছে আবারও ফিরছি। তারপর
আমি
এটাই কিছু বলেননি বা এরকম কিছু একটা বলছি,
ওরা কেউ জানে না তাদের ফ্যামিলির ভিতরে। তারপর আমি গেলাম কাগজশ্রী শালবাগানের ভিতরে, পরে চাচারা কইতেছে যে এই দেশে যায় কিন্তু কিছু করার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকো, তাই কে দু একদিন তাই কে তুমি তাড়াতাড়ি যেমনি হোক, আমার আত্মীয় স্বজনটাই বলতেছে যে তাড়াতাড়ি যেমনি হোক পাশুঘরটা করে লাও, তাহলে তোমার মেয়ে এই মেয়ে তোমার ঘর থেকে ছুটবো না। আর যদি পাশুঘর না করো বাইতে নিয়ে করো, তাহলে সবকিছু তোমার জানবো, মেয়ে তোমার পরের দিন চলে আসবো, এই জন্য তুমি পাশুঘরে এই দেখা করে লো, এই জন্য পরামর্শ দিলেন। আমি চাচ্ছিলাম দেশে নেওয়ার জন্য, জানা জানিয়ে জানিয়ে সবকিছু করার জন্য। তারপরে আমি বললাম ঠিক আছে ওকে। তাকে এলাকার লোকজন কিছু লোকজন জানে, সবাই জানে আমি বিবাহ করছি, তিনটে একটা ছেলে আছে। একে অনেকে আইসা বলতেন যে তোমার জামাই তো বিবাহ করছে, তিনটে একটা ছেলে আছে, তুমি কি জানো?
তিনটা?
জি তিনটে, তুমি কি জানো? মেয়েকে বললেন। পরে মেয়ে বললে কি আশ্চর্য কোন, আমার জামাই বিবাহ করছে, আমি বিশ্বাসই করি না, বুঝাই যায় না যে বিবাহ করছে, সে তিনটা বিয়ে করছে। ফাইজলামি করেন, আপনি আমার সংসারটা নষ্ট করতেন, আমরা হন আইসি না আর মানে আর যে বলতো হেরা আবার ঝাড়িতে ফালা দিত, আমি বিশ্বাসই করি না এসব কথা। পরে ও আমাকে মাঝে মাঝে বলতো এই ধরনের কথাবার্তা আমাকে বলে, আসলে কি স্যার এদের কথা তুমি বিশ্বাস করো না, মানে সংসার আগুন লাগানোর জন্য এই ধরনের কথাবার্তা বলে। পরে হ্যাঁ এভাবেই রইল। তারপরে আমরা মেয়েটার বয়স 12 বছর, একবারে ফুলাফানের বয়সাই খেলাধুলার বয়স। আমরা বাসুঘর গেলাম, ইনশাল্লাহ মোটামুটি বাসুঘর আমার জন্য সাকসেসফুল, কিন্তু ওর জন্য অনেক কষ্ট, এমন অবস্থা গেছে তার, কারণ মেয়েটার একসাথে বয়স কম, একবারে পোলাপানের তেমন একটা সেন্স নেই, তার স্বামী দেখে এই জিনিস এটা বোঝানো আসে। এইভাবে যেমনি হোক বাসগর আমাদের হয়েছে, হওয়ার পরে পরের দিন সবাই পরামর্শ করছি দেশে চলে যাবো। এখন আমি একটা টেনশন আছি, হাইরে আমি তো তিনটে বিবাহ করেছি, একটা ছেলে আছে, ভাই গেল তো আমি ধরা খাইয়া যাবো, আমি কি বুঝটা দিব তাকে? আমি তো একটা অন্যায় করলাম তাহলে, তা আমি এখন কি জবটা দিব? পরে ফ্যামিলিরা কইতেছে আর আমার আপন এই হের আপন খালুরে আর এই খালারে বলছি যে এখন কি করব কন, আপনারা সবাই না করছেন যে এই কথা কইও না, এখন বাইক গেলে তো জানবো সবাই, জানলে পর আমি কি জব দিব? এখন আপনারা বেচারটা করেন, আর আমি তো চাচ্ছিলাম আমরা ফ্যামিলির সবাই চাইছিল যে এটা জানায় বিবাহ করার জন্য, তা আপনি তো না করছেন করার জন্য, এখন এই ভুলটা কে নিব, এই ভুল বুঝাই সেটা কে নিব? আমি জানু সমস্যা নাই, বউ একবার বাইক যায় দিয়ে আসুন, পরে মেয়ের আপন খালু আমাদের সাথে দেশে গেছে, দেশে যাওয়ার পরে বাড়িতে উঠছে আর আমি খুব টেনশনে, আমার খুব টেনশন, গাড়িতে বলে কি ব্যাপার তোমার এত টেনশন? পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে ছেলে আসছে, ছেলে আসে বলে আব্বু উনি কে? মেয়ে কয় কি ব্যাপার ভাই তাইতালাম না তোমার আব্বুটা হ্যাঁ? আমি কিছু আরে এটা আমার ছোট ভাইয়ের ছেলে এই জন্য আমার আব্বুটা হ্যাঁ, ভাই তাইতালাম না আমার আব্বু আমার আম্মুটা হ্যাঁ, আমি সাহায্য এটা আমার ইয়াও আমার ছোট ভাইয়ের ছেলে এই জন্য তোমার আম্মুটা হ্যাঁ আমার আব্বাটা হ্যাঁ, এই ধরনের কথাবার্তাটা বুঝাইতাম। পরে আপন কালো পরে সুন্দর করে বুঝাইছেন, মা তোমারে মনে করো আগুনে ফেলাইছি, আগুনে ফুরবা তোমারে, আমরা কিন্তু জানি যে ছেলে বিবাহ করছে তিনটে আর ছেলে আছে একটা আমরা জানি, তারপরে তোমার আমি বিয়া দিছি, ছেলের যেসব কথাবার্তা শুনছি ছেলে অনেক ভালো ছেলে, তুমি তার সাথে সংসার করো, তো মেয়ে তো হতাশা একবারে, কি ব্যাপার আমি কিছু জানলাম না অনলাইন, মেয়ে পুরো হতাশা হয়ে গেছে গা, তেমন তার খালোর মুখের দিকে থাকায়া আমার বাচ্চাটা কুলে লইছে, লইয়া পরে আদর যত্ন করছে, কিন্তু ভিতরে আমাদের দ্বন্দ্ব, তিনটে বিবাহ করলাম আমি জানাইলাম না, ভিতরে আমাদের অনেক দ্বন্দ্ব, এইভাবে পরে সমাজের লোকজন আমার অনেকে খারাপ কথা বলতো, আমি বলে হিজলা শারীরিক ভাবে আমি দুর্বল, এর জন্য আমার কপালে বউ থাকে না, এই ধরনের কথাবার্তা অনেকে বলতো, এই দিকটা আমি মনে করছি যা আমি তেমন একটা বাচ্চা কাছে আর একটা লই, দেখি আমাকে সমাজের লোকজন তারপর কি বলে। পরে এই উচলার পরে আমি বাচ্চা লয়েছি, বাচ্চা লয়েছি, বাচ্চা লয়ে পৃথিবীতে আসে নাই, তার বাচ্চা হওয়ার টাইম তখন তার প্রচন্ড পেট ব্যথা করে,
ওই সময় আপনি বারো বছরের একটা মেয়ের বাচ্চা নিয়ে নিলেন,
জি জি,
এগুলো কি আপনার বুদ্ধি ছিল না লোকজনের বুদ্ধি ছিল?
এটা আমার বুদ্ধিতে ছিল, এটা আমার বুদ্ধিতে ছিল, এটার কারণে সমাজের লোকজন আমাকে অপমান করত,
মানে সমাজের লোকজন অপমান করত আপনার, এই যে কি যেন একটা বলছিলেন ও
আমাকে অনেক সময় কইতো তোমার তুমি শারীরিকভাবে দুর্বল, তুমি হিজলা এই জন্য তোমার ঘরে বউ থাকে না, তুমি একবার দুর্বল,
মানে এটা প্রমাণ করার জন্য আপনি,
আমি এটা প্রমাণ করার জন্য আমি বাচ্চা নিব একটা, তাহলে এই কথা আর বাঁচবে না।
এখানে একটা বিষয় একটু নোট করতে চাই প্রিয় শ্রোতা যারা এই অনুষ্ঠানটি শুনছেন, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, সেটা হচ্ছে যে আমাদের সমাজ এই ধরনের কথা প্রচলিতই আছে, ডিভোর্স হওয়ার ক্ষেত্রে মেয়ে পক্ষ থেকে ছেলেদের শারীরিক অক্ষমতাকে দায়ী করা হয়, এবং ম্যাক্সিমাম ডিভোর্স পেপারে কিন্তু দেখবেন যে যত ধরনের সমস্যায় থাকুক না কেন এটাকে একটা মোটা দাগের বড় সমস্যা, সেটা থাকুক আর না থাকুক এটা উল্লেখ করা হয়, এবং ছেলেরাও বা ছেলে পক্ষ থেকে মনে করা হয় যে একটা সন্তান হয়ে গেলেই এটা সমাজের মুখে প্রমাণ হয়ে যাবে যে ছেলে আসলে শারীরিকভাবে সক্ষম, দুটোই বদ্ধ ভুল ধারণা, কারণ সন্তান জন্ম দেয় মানেই শারীরিকভাবে সক্ষম, এটা যেমন ক্লিনিক্যালি এবং সাইকোলজিক্যালি ফিজিক্যালি কোনোভাবেই সঠিক নয় বৈজ্ঞানিকভাবে, এবং একইভাবে যদি আইনগতভাবেও আপনি যান সেটা হচ্ছে একটা ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য মূলত অন্য সমস্যাকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে অক্ষম বলে তাকে ডিভোর্স দেয়া, সেটাও যুক্তিসিদ্ধ এবং আইনসিদ্ধ নয়। আমরা এই দুটো বিষয় নিয়েই, দুটো বিষয়ের বিশেষ বিশেষ করে আমরা যে বিষয়টি আমাদের সমাজে প্রচলিত আছে, একটা ছেলেকে সে যে সক্ষম শারীরিকভাবে সেটা প্রমাণ করার জন্য বাচ্চা নেয়া, এবং সমাজকে প্রমাণ করে দেয়া যে না আমি ছেলে হিসেবে ঠিক আছি, এই যে এটা যে একটা ভুল ধারণা শারীরিক সম্পর্ক সত্যি আছে কিনা এটা প্রমাণ করার ক্ষেত্রে, সে বিষয়ে আমাদের যিনি আজকে এখানে সাইকিয়াট্রিস্ট আছেন মনোবিজ্ঞানী তিনি স্পেসিফিকলি উত্তর দেবেন, আমরা তার কাছে এই প্রশ্নটি রাখছি, আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে তার সঙ্গে বিষয়টি নিয়ে পার্টিকুলারলি কথা বলব। জি বলুন, তারপর কি হলো, আপনি বাচ্চা নিলেন? তারপর
আমি বাচ্চা নিলাম, বাচ্চা পৃথিবীতে আসে না এখনো, ওর পেট ব্যথা করত, হঠাৎ করে পেট ব্যথা করত, আমি মনে করতাম যে হয়তো বাচ্চা হবে এই জন্যই পেট ব্যথা করে, হঠাৎ ব্যথা করতো, আমি তেমন একটা পেটের ব্যথার গুরুত্বপূর্ণ হতাম না, আমি তখন ঢাকা ছিলাম, ও খাগড়াছড়ি ছিল তার বাপের বাড়িতে, হঠাৎ করে আমার কাছে ফোন আসলো, আমার ছোট ভাইয়া ফোন দিছে, ফোন দেওয়া কয়া ভাইয়া তুমি কোনো খোঁজ খবর পেয়েছো? আমি বলছি না, ক তোমার মেয়ে হয়েছে। পর আমি শুনে অনেক খুশি হইলাম যে আমার একটা ছেলে আছে আগের বউয়ের, তারপর আমার একটা মেয়ে হয়েছে, তাহলে তো আমি আল্লাহ দিলাম মোটামুটি ভালো, এই ধরনের মেয়ে হয়েছে, আমি অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ হয়েছে যে হয়তো সমাজ এখন একটু শান্তসুস্থ ভাবে আমার সাথে কথা বললো, একটু হিসাব করে এখন বলবো, এই ধরনের চিন্তা ভাবনা করছিলাম, তখন মাথার ব্যালেন্স আমার কাজ করে নাই, হঠাৎ করে পরে আমি খাগড়াছড়ি গেলাম, খবর টবর পায়া, খবর টায়া দেখলাম বাচ্চা ইনশাল্লাহ মোটামুটি ভালো সুন্দর, দেখলাম বাচ্চা অনেক ভালো হয়েছে, মেয়েটা হঠাৎ করেই পেট ব্যথা চিল্লায়, আমার বয়ে হঠাৎ করে চিল্লা ব্যথা। পরে আমি বললাম কি ব্যাপার, যখন বাচ্চা তোমার পেটে ছিল তখন তো তুমি পেট ব্যথা চিল্লাই তা, তখন আমি মনে করতাম হয়তো তোমার বাচ্চা হবে এই জন্য পেট ব্যথা চিল্লা, কিন্তু এখন পেট ব্যথা চিল্লাও কারণ থাকি, তোমার কি হয়েছে, কি সমস্যা তুমি আমার বলো। কক না এগুলা কিন্তু কিছু সমস্যা নাই। পরে আমি বাড়িতে নিয়ে আসছি, খাগড়াছড়ি থেকে বাড়িতে নিয়ে আসছি, বাড়িতে আসে পরে দিয়ে একই অবস্থা, পেট ব্যথা চিল্লা আর পেট ব্যথা করে উস্তিত থাকে না পেট ব্যথা। তা আমি পরে আমার চাচারে নিয়ে আমার মারে বাপ মারে সবার একসাথে বসি, বয়ে কইছি তোমার কি সমস্যা সত্যি করে বলো তো কি সমস্যা, তোমার কিন্তু ভিতরে কোনো অসুখ বিসুখ আছে, আগের কোনো পুরনো রোগ? ক হ্যাঁ আমার অসুখ আছে একটা। আমি যে কি অসুখ তোমার? ক আমার কিডনি একটা, জন্ম থেকে কিডনি একটা, আর যে কিডনি বাদে আছে এই কিডনি বাদে এগারোটা পাত্র আমার একসময় ছিল, পরে ওষুধ পানি খেয়ে ভালো ছিলাম, এখন আবার আমার সন্দেহ হইতাছে মনে হইতাছে যে এই কিডনি বাদে আমার পাথর হয়েছে, পাথর হয়েছে অনেকগুলো, এটা নিয়ে কথাবার্তা বলছে। তখন আমি আশ্চর্য হয়ে গেছি, কি ব্যাপার তোমার কিডনি একটা? পরে আমি বিশ্বাস করি না, তারপরে কিশোরগঞ্জের একটা সদর হাসপাতাল আছে ওই হাসপাতালে গেছি, হাসপাতালে যা পরীক্ষা করছি ঠিক কম্পিউটারে বাসছে ওর কিডনি একটা আর কিডনি বাদে টোটাল এগারোটা পাথর, এই ব্যথায় চটপট 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 করে। এখন ডাক্তারে বলছে তোমার অপারেশন করতে হবে তাহলে রোগী ভালো হবে। কিছুদিন হাসপাতালে রাখছি, প্রায় 20-25 দিন রেখে পরে বললাম যে কি অপারেশন করা যাবে, কর না অপারেশন এখন, পরে ডাক্তার বলল কো আমি অপারেশন এখন করা যাবে না। কেন অপারেশন করা যাবে না? কো বাচ্চা হবে এক মাস হয়েছে, এই মুহূর্তে যদি অপারেশন করি বাচ্চা মারা যাবে।
অপারেশন করলে বাচ্চা মারা যাবে মানে?
যদি অপারেশন করা হয় এই মুহূর্তে বাচ্চা বিলে মারা যাবে, কারণ দুধ খাবে তো, এটা বিষাক্ত হয়ে যেতে পারে, দুধ খেলে পরে বাচ্চা যদি মারা যায় এই ভয়ে ডাক্তার অপারেশন করে নাই। আচ্ছা এইভাবে কিছুদিন যাওয়ার পরে প্রায় থেকে তারপর ফ্যামিলিরা খবর দিচ্ছে, ফ্যামিলিরা এসে পরে খাগড়াছড়ি হাসপাতাল আছে একটা, ওই হাসপাতালে রয়েছে তিন মাস থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সা গেছে কিন্তু অপারেশন করে না। এরপরে কইছে রোগীর অবস্থা খারাপ, এখানে অপারেশন চলবে না, তুমি চিটাগান নিয়ে যাও। পরে চিটাগান নিয়ে গেছে, তখন আমি ঢাকা ছিলাম, আত্মীয় স্বজনকে বলছি তুমি চিটাগান নিয়ে যাও সবাইকে। ব্যথায় ছটপট আর শুকায় আমি একবারে, আমার বউ একবারে হয়ে গেছে, শুকায় একবার কঙ্কাল হয়ে গেছে এমন অবস্থা এই রোগের কারণে। তারপরে মেডিকেলে ওই চিটাগান হাসপাতালে প্রায় আসছিল সাড়ে তিন মাস থেকে ওইখানে আপনার ইয়াও করতে পারে নাই, অপারেশন করে না, এখন অপারেশন করা যাবে না একটার কারণেই, ওর কিডনি একটা, এই কিডনি একটার কারণে অপারেশন করা যাবে না, কাটাচিরা করা যাবে না, ওর জ্ঞান ফিরবে না। দুটো কিডনি থাকতো তাহলে একটা কাটলে ওইটা শক্তি থাকতো, পরে ভিতরে জ্ঞান ফিরতো, কিন্তু একটাতে কাটাচিরা করলে এগারোটা পাত্র সম্ভব না, মেয়ে মারা যাবে। এখন কি করবে? প্রচুর পরিমাণ টাকা পয়সা নিয়ে পরে গ্রামের ভিতরে, তাদের গ্রামের ভিতরে নিচ্ছে, নিয়ে পরে বিভিন্ন বনাতে টনাতে ওষুধ খাওয়া টাওয়া, মোটামুটি বনাতে ওষুধ খাওয়া, ওই প্রস্রাবের রাস্তায় বের করছে ওইগুলা পাত্র গলায়া, এর আমি ওষুধ দিয়ে এটা ভালো করছে। তাই মোটামুটি ইনশাল্লাহ তখন একটু ভালোর দিকে। আর মেয়ে একবারে বাবুর মা, যেটা বলছিলাম বাবুর মা একবার শুকায়া স্বাস্থ্য চেয়ার একবার গেছে, পরে কে দ্বন্দ্বর কারণে একটু দ্বন্দ্ব হয়েছিল, পরে কইতেছে আমার সাথে সংসার করতো না সে। পর আব্বা আম্মা কইতেছে বাবা আমি আমার মেয়ে তোমার সাথে সংসার করতে পারবো না, আমার মেয়ের আশা ছাইরে দাও। পরে আমি বললাম না এটা কি করে সম্ভব, এটা সম্ভব না, আমার বউ, হ্যাঁ আমি ওষুধ পানি যা লাগে আমি চিকিৎসা করছি, তার ওষুধ কোষ হয়েছিল যেটা চিকিৎসা করছি, এখন মোটামুটি ভালো আছে, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ঠিক আছে খাগড়াছড়ি আসো, খাগড়াছড়ি যদি আসো তাহলে তোমার বউ সংসার করবো তোমার সাথে, নাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। ঠিক আছে, আমার যখন এত কপাল খারাপ, আমার সবাই তখন জানলো কিন্তু তিনটে বিবাহ করছি, ছেলে আছে, সবাই কিন্তু মানি নিছে পরে যে মেয়ে যেমন বিবাহ দিয়েছি, আচ্ছা ঠিক আছে সংসার করো। আচ্ছা তারপরে ওইখানে গেলাম খাগড়াছড়ি, গেলাম খাগড়াছড়ি, আমি জীবনে কখনো মাটি লেবারে কখনো কাজ করি নাই, তার জন্য যারা লেবারে কাজ করছি, কাজ করে তার সাথে সংসার করার জন্য, যে আমার দেশে যেমন যাবে না, এই খাগড়াছড়ি গেলে তার সাথে আমার সাথে সংসার করবে, ঠিক আছে আমি সেখানেই যাব। আমি আমার আব্বা আম্মুকে না বলেই আমি চলে গেছি খাগড়াছড়ি, খাগড়াছড়ি যে একটা বাসা ভাড়া নিয়ে আমি, আমার একটা ছোট ভাই ছিল মোহাম্মদ রফিক, সে মাঝি আছিল, তার আন্ডারে কাজ করতাম, দিন 500 টাকা মজুরি পাইতাম, সংসার মোটামুটি ভালো চলছিল। যে অবস্থা আমাদের শারীরিক সম্পর্কের ভিতরে দেখলাম, জানি না প্রত্যেকটি পুরুষের বাদে আছে কিনা, তা আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি, কথাটা হচ্ছে আমার তিন বইয়ের বাদে যতটুক শারীরিক ভাবে সম্পর্ক আমার যতটুক সময় ছিল, পরে চার বইয়ের বাদে আমার প্রচুর পরিমাণ শক্তি বেড়ে গেছে গা। আমার শারীরিক সম্পর্ক আমরা যখন যেতাম তখন সে সহ্য করতে পারত না, এত সময় যেত আমি নিজেকেও ইয়েও করতে পারতাম না, সংসার মোটামুটি ভালো চলতেছে। এখন এই শারীরিক সম্পর্ক এদের কারণে হ্যাঁ একটু সমস্যা, বিভিন্ন সমস্যা, ও দুর্বল, একবারে দুর্বল হয়ে গেছে গা। পরে কথা শোনা আমি তোমার সাথে সংসার করবো না, আমি কেন সংসার করবো না কেন? আমি তোমাকে খুশি করতে পারি না, তোমাকে খুশি করতে পারি না, আমি তোমার সাথে সংসার করা আমার সম্ভব না, আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি অন্য জায়গায় বিবাহ করো, একটা ভালো একটা মেয়ে দেখে, স্বাস্থ্য চেহারা দেখে, ভালো একটা মেয়ে দেখে বিবাহ করো, আমার আশা তুমি করো না। আমি সেই কেন তোমাকে নিয়ে আমি সংসার করবো, আমি তোমাকে নিয়ে থাকবো, তুমি যত অসুস্থ হো না কেন, আমার যতটুকু সমর্থ করলো তোমাকে আমি এতটুকু চিকিৎসা করবো, চিকিৎসা করে আমি তোমাকে রাখবো, তাও আমাকে তুমি ডিভোর্স দিও না। এই কথা বলছি হ্যাঁ, তারপর ফ্যামিলিরা বাপ মারা করতেছে না, যেমনি হোক হ্যাঁ বাপ মারও চাইতেছে যে ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলেই এটা সমাধান হবে, না সমাধান হবে না, কারণ মেয়ের অবস্থা সব অবস্থা খারাপ, শারীরিক ভাবে দুর্বল হয়ে গেছে, একবার প্রচুর দুর্বল, শরীরে একবারে স্বাস্থ্য নাই এমন অবস্থাটা হয়েছে। তা আমার বাচ্চাটা ইনশাআল্লাহ বর্তমানে বয়স 3 বছর, এই মুহূর্তে হ্যাঁ বাপ মা সবাই আসে পরামর্শ করছে যে আমাকে ডিভোর্স দেবে। পরে দরবার হয়েছে একটা কাগজছড়ি, কাগজছড়ি দরবার হওয়ার পরে এখানে সবাই বলছে যে যৌতুকের যে টাকাটা নিছি, টাকাটা নিছিলাম 40,000 টাকা, এই 40,000 টাকা দিয়ে দিলেই তারা আমাকে ডিভোর্স দিয়ে দেবে। সবাই আমার ফ্যামিলির বলছে এরেলে তো তোর দিন যেত না, বাদ দে এই বউলে তোর দিন যেত না, ও ডিভোর্স যখন দেবো টেহা দিলা ডিভোর্স দিলাম, এই ধরনের পরামর্শ আমার স্বজনরা বলছে। তারা স্বজনরা বলছে যে এই সংসার ভাঙ্গেলেই ভালোই, সংসার ভাঙ্গেলেই ভালো, মেয়েটার শারীরিক ভাবে দুর্বল একবারে ভালো না। আরো বলতো বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে বলতো যে আমি শারীরিক ভাবে দুর্বল, আমি প্রচুর পরিমাণ অসুস্থ, আমি সংসার করতে পারবো না, এই ধরনের কথাবার্তা বলে পরে আমাকে দরবারের ভিতরে সাক্ষ্য সুক্ষ নিয়ে আমাকে সে ডিভোর্সের চিন্তা ভাবনা করছে। পরে খাগড়াছড়িয়া থানার ভিতরে গেছে, থানার ভিতরে যে উকিল ধরে সে আমাকে ডিভোর্স দিয়ে দিলেন, আমাকে ডিভোর্স দিয়ে দিলেন, আমি ভাবতে পারিনি সে আমার ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্স দিয়ে দিচ্ছে, ডিভোর্সের কাগজপত্র আত্মীয় স্বজনরা সবাই লিয়ে আইছে, কিন্তু আমার কষ্ট এতটুকুই যে আমার একটা মেয়ে 3 বছর বয়স এখন বর্তমানে বয়স তার, কিন্তু মেয়েটাও আমি হারালাম, মেয়েটাকেও নিয়ে এসে চলে গেল আমাকে ডিভোর্স দিয়ে। আর দেখলে আমার একটা ছেলে আছে, আমার এক ছেলে এক মেয়ে, এখন আমি খুব কষ্টে আছি, আমার সবচেয়ে বড় এখন কষ্ট আমার মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না, এখন আমাকে 5 রোজায় ডিভোর্স, এই রোজাতে আমার 5 রোজা আমাকে ডিভোর্স দিয়ে দিলাম কাগজছড়ি।
এতক্ষণ যে আপনি বললেন পুরো গল্পটা, আপনার ভুলের জায়গাটা কি আপনি বুঝতে পেরেছেন? প্রথম থেকে তো আপনি বুঝতে পারছিলেন যে আপনার ভুলের জায়গাটা কোথায়, আপনার ভুলগুলো কি আপনি বুঝতে পেরেছিলেন? আর অপরাধগুলো,
অপরাধ ভুল বলতে একটা ভুল করেছি আমি, খাগড়াছড়ি যেটা বিবাহ করলাম এটা তাদের
অনেকগুলো ভুল,
জি
অনেকগুলো ভুল, প্রথম স্ত্রীর পরে প্রথম স্ত্রী চলে যাওয়ার পরে আপনি অনেকগুলো ভুল করেছেন একের পর এক, দ্বিতীয় স্ত্রীটাও আপনার ভুল, আপনার ভুল সিদ্ধান্ত, তৃতীয় স্ত্রী যেটা ছিল সেটাও আপনার একটা বিশাল ভুল সিদ্ধান্ত,
কিন্তু সমাজের লোকজন আমাকে খুব প্রচুর পরিমাণ আমাকে অপমান করতো, সমাজের লোকজন যে আমি বলে হিজলা, আমি শারীরিক ভাবে দুর্বল,
পুরো দুনিয়া আপনাকে অপমান করলেও কিছু করার নাই, আপনি যদি আপনার জায়গাটায় সৎ থাকতেন আমরা যা বলবো সত্য বলিব, যে ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলি সেই ধরনের কন্টেন্টের চাইতে একটু অন্য রকমের, একটু সামাজিক জায়গাটা থেকে একটা বড় ভুল, একটা জীবনকে নষ্ট করে দেয়া, দুটো বাচ্চার জীবন, বিশেষ করে ওনার ছেলে এবং ওনার মেয়ে, তাদের জীবনগুলো ভবিষ্যতে কি হবে সেটা একটা বড় ধরনের ঝুঁকি, এগুলো তো এক ধরনের খুন। হ্যাঁ, একটা সুস্থ ঠান্ডা মাথায় খুন করে দেয়া পুরো জীবনটাকে, হ্যাঁ বেঁচে থাকবে কিন্তু প্রতি পদে পদে বঞ্চনার শিকার হবে, সামাজিক ভাবে হেয় হবে, আর ওর জীবনে যেটা ঘটে গেছে সেটা সামাজিক ভাবে ভুল, পারিবারিক ভাবে ভুল, ওর নিজের কিছু ভুল, সবকিছু মিলিয়ে একের পর এক ভুল, 4-4টা বিয়ে করেছে এবং একটা বউ তার টেকেনি। প্রথম বউয়ের পরের যদি আমরা বলি, প্রথম বউ পর্যন্ত তার সবকিছু ঠিক ছিল, প্রথম বউয়ের চলে যাওয়া সেটা তার বউয়ের পক্ষ থেকেও যেটা বলেছে সেটা যদি সত্যি হয় তাহলে তার বউয়ের পক্ষ থেকে ভুল, এবং এই ভুলের পরে তার যে ভুলগুলো অপরাধগুলো সেগুলো আজকে তার জীবনটা এই জায়গাটায় নিয়ে এসেছে। আপনার বয়স কত বলছিলেন?
বর্তমানে বয়স 29 বছর।
এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার মেয়েটার জন্য অনেক কষ্ট লাগে, আমার মেয়েটার জন্য অনেক কষ্ট লাগে।
ছেলেটা কোথায় থাকে?
ছেলেটা আমার মায়ের সাথে থাকে, মানে তার দাদির সাথে থাকে।
ওর বয়স কত এখন?
বর্তমানে বয়স তার 9 বছর চলে।
ওকে জানে আপনার জীবনের এই ঘটনাগুলো? জানে,
আমার ছেলে জানে এটা, যে কিন্তু মা জানি সেটা বুঝে না, কারণ ছোট যখন 7 মাস রেখে চলে গেছিলেন তখন আমার মায়ের বুকে দুধ খেতেন, তখন মা জিনিসটা সে বুঝে না, মাঝে মাঝে যখন পোলাপানে ঝগড়া লাগে, ঝগড়া লাগলে বলে যে আব্বু আমার কি মা নেই, তখন আমার খুব কষ্ট লাগে যে আমার ছেলেটার কি জবটা আমি দিব, আমার মা কি এতটা খারাপ ছিল চলে গেল আমাকে ফেলে।
এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, এই প্রশ্নের উত্তর আমরা বিশ্বাস করি লাখ লাখ শ্রোতা যারা শুনছেন তাদের কারো কাছেই নেই, তবে এমন প্রশ্ন অমীমাংসিত থাকে বলেই জীবনে এমন পরিণতি হয় সেটা স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই। ডক্টর তাজুল ইসলাম, এতক্ষণ তো আপনি শুনলেন, কি বলার আছে আপনার?
সম্মানিত শ্রোতা, আমাদের আজকের অতিথি ফকিকুল সেই দর্শকর্ত উনি গত বছর তাকে স্বাভাবিক বা আমাদের দেশে যা হয় আর কি, অল্প বয়সী ছেলে বিয়ে দেওয়া তার প্রবণতা আছে, তার বাবা তাকে বাপ মা তাকে বিয়ে দিয়ে দেয়, শফিকুল কিন্তু সে যে শারীরিক ভাবে ফিজিক্যালি ফিট এটা প্রমাণ করার জন্য সে কিন্তু বাচ্চা নিয়েছিল। বাচ্চা নিয়ে প্রমাণ করতে হয়েছে তাকে যে না আমি কিন্তু শারীরিক ভাবে অক্ষম নই। এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে। একটা পুরুষ শারীরিক ভাবে সক্ষম বা অক্ষম কিনা, এটা শারীরিক সক্ষমতা বলতে আমরা বুঝাচ্ছি যে যৌনরা দিক থেকে এসে কত থেকে সক্ষম, এটা কিন্তু সন্তান নেওয়ার বা না নেওয়ার উপর নির্ভর করে না। একজন পুরুষ শারীরিক যৌনতার দিক থেকে তত সক্ষম না হলেও যে কোনো ভাবেই সন্তান হয়ে যেতে পারে। আমরা তো অনেক সময় দেখেছি যে একদিন একবার হয়তো একবার রিলেশনশিপে বা একটা দর্শনের ক্ষেত্রে গিয়ে দেখেছে একবারের কারণে হয়তো জন্ত সন্তান হয়ে গেছে। তাই সেই জন্য শুধু সন্তান হওয়ার উপর নির্ভর করে কোন পুরুষের যৌন সক্ষমতার পরিচয় নয়। এটা সবাইকে বুঝতে হবে, মেয়েদেরকে, পরিবারকে এবং সমাজের সকলকে। আরেকটি জিনিস হচ্ছে যে যদি পরস্পরের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু যে কোনো অবস্থায় দিতে হয় এই ব্যাপারটা একটা ভুল ধারণা। এবং এটা এক্ষেত্রে অনেক যেমন অল্প বয়সের যে বাচ্চা মেয়ের আগে যে বিয়ে হয় তাদের জন্য কিন্তু এটা একটা কষ্টদায়ক এবং বেদনাদায়ক ঘটনা। তখন তাদের একটা অনীহা সৃষ্টি হয় এবং ভয় সৃষ্টি হয়, তখন তারা ওই সংখ্যাটা যেতে চায় না। আমার তো মনে হয় শেষের দিকে শেষ বউর ক্ষেত্রে তাই হয়েছে। বউ হয়তো মনে করেছে যে আমার স্বামীকে আমি সুখী করতে পারতেছি না, তার কাছে দাওয়া দরকার কি, অথচ তার কাছে গেলে আমাকে আবার কষ্ট স্বীকার করতে হবে। এই ভুল ধারণাগুলি আমাদেরকে সবাইকে হবে। আর আমি সর্বশেষ এটা বলতে চাচ্ছি যে শফিকুলের হয়তো দুর্ভাগ্য যে জীবনের যে ঘটনা ঘটেছে প্রত্যেকটাই তার দুর্ভাগ্যের শিকার হয়েছে, কিন্তু এখন তার একটা ছেলে আছে, ওই মেয়েটা হয়তো নাই এখন, তাকে সুস্থির হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন আবার ফিরিয়ে আসতে হবে। এবং আমরা দোয়া করি সে সংসার নতুন একটা সংসার ভালো করে করতে পারবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু ফেসবুক টেক্সট এই মুহূর্তে পড়বো, আপনারা নিশ্চয়ই জানেন, কারণ অনুষ্ঠানের শেষে এসে আমরা আপনাদের যে টেক্সটগুলো আমরা পাই সেগুলো কিছুটা হলেও পড়ার চেষ্টা করি। ইকরাম নামের এক বন্ধু লিখেছেন, আজকের এই অপ্রিয় সত্য আসলে দুর্ভাগ্যজনিত একটি গল্প। সেখানে আসলে কে অপরাধী আর কি বড় অপরাধ সেটা আসলে স্বীকার করাটা খুব দুঃসাধ্য। ওকে, নাজমা নামের এক বন্ধু লিখেছেন যে এখানে আসলে শফিকুলকে দোষ দেবার কিবরিয়া ভাই বারবার চেষ্টা করেছেন, কিন্তু আমার জায়গাটি থেকে আমি শফিকুলের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, আমি তার এটা চরম নিয়তেই বলবো। আরো একজন বন্ধু, নাম হচ্ছে আশিক, সে লিখেছে বাল্যবিবাহ একটি অপরাধ, এটি জানার পরেও শফিকুল যে বিবাহগুলো করেছে সেটার জন্য তার শাস্তি হওয়া উচিত ছিল এবং সে শাস্তি সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস কিন্তু আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। আপনারা যদি কমেন্টসগুলো দেখতে চান, প্রতিক্রিয়া জানাতে চান, পার্শ্ব প্রতিক্রিয়া যদি পেতে চান, তাহলে ফেসবুকে আপনাদেরকে আসতে হবে। ফেসবুকের ঠিকানা আমি আরো একবার বলছি, www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, আমরা এই সপ্তাহের চিঠি বা মেইল নিয়ে এই পর্যায়ে ফিরবো। আমাদেরকে চিঠি বা মেইলটি পড়ে শোনাচ্ছে মঞ্জুর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আমি মাসুদ, ঢাকা থেকে। বেশ কিছুদিন আগে আমি একটি কলেজের ক্যান্টিন চালাতাম, ওখানে অনেকেই বাকিতে খাবার খেত। আমি তখন অনেকের কাছ থেকেই অতিরিক্ত অর্থ আদায় করতাম, তারা বুঝতেও পারত না। এভাবে আমি অনেক টাকা ছাত্রদের কাছ থেকে নিয়েছি। আজ আমার নিজের ছেলেকে আমি পড়াতে পারছি না, হয়তো সৃষ্টিকর্তাই আমাকে শাস্তি দিচ্ছেন। আমি সৃষ্টিকর্তার কাছে এবং যাদের সাথে অপরাধ করেছি তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি।
Tiger Dream Presents, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
বুঝতেই পাচ্ছেন, শেষ হবে এই পর্যায়ে আজকের 166তম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। 167তম পর্বে ফিরে আসতে চাই আরো একজন বন্ধুকে নিয়ে। এই চাওয়াটি আসলে এজন্যই যে তাকে শুনে লাখ লাখ মানুষ যেন সচেতন হতে পারে। আমরা প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব মতো অনুষ্ঠানটি এ কারণেই আপনাদের কাছে নিয়ে এসেছি যে একজনের ভুল দেখে, একজনের অপরাধ দেখে, একজনের প্রায়শ্চিত্ত দেখে আপনি যদি সচেতন হতে পারেন, ভুলের পথ যদি না মারান, তাহলেই আমরা বলতে পারব আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আর জেকি ব্রিয়া, আমার টিম মেম্বার মঞ্জুর এবং অফকোর্স লাখ লাখ জনতার সবার পক্ষ থেকে আপনাকে শুভরাত্রি।